This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shokto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব 175তম পর্ব। আমি আর জে কিবরি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও এফএম 89.2 তে। শুরুতেই আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে জেবিএসবি এর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্যের মুখোমুখি হওয়ার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 17 বছর বয়সী সাহসী এক কিশোর প্রতীক। প্রতীকের প্রিয় খাবার বিরিয়ানি। দিনের বেশিরভাগ সময় পার করেন মোবাইল ফোনে গেমস খেলে। ফুটবল, ক্রিকেট আর দাবা খেলতেও পছন্দ করেন। ক্রিকেটার মুস্তাফিজ তার প্রিয় খেলোয়াড়, আর প্রিয় মানুষ তার বাবা। মনের সব কথা শেয়ার করেন বন্ধুদের সাথে। প্রতীকের ফেসবুকে বন্ধুর সংখ্যা 2600 জন। প্রতীক আজ কি জানাতে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে এসেছেন তা শুনতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ। আমরা জানলাম প্রতীক রয়েছে আজকে আমাদের সাথে। প্রিয় শ্রোতা, প্রতীকের অপ্রিয় সত্য আমরা জানব। প্রতীক, তুমি তো আজকে এখানে রেডিওর সামনে এসছো লাখ লাখ মানুষকে নিজের জীবনের সবচাইতে অপ্রিয় সত্যগুলো জানানোর জন্য, এবং তোমার বিবেক বোধেই নিশ্চয়ই তুমি এখানে এসছো। তোমার এই বিবেক জাগানোর কাজটা কি করেছে?
আমার বিবেক, আমি এবিসি রেডিও শুনি।
আচ্ছা।
আমি বুধবারে আর রবিবারে সবসময় শুনি
এই যাহা বলিব সত্য বলিব।
যাহা বলিব সত্য বলিব আর জীবন কাহিনী,
জীবনের গল্প
শুনেই আমার আসার ইচ্ছা জাগবে।
মানে এটা শুনেই তোমার মধ্যে একটা বিবেক জেগেছে, যে করি হোক তুমি রেডিওতে আসবা এবং তোমার এই কথাগুলো মানুষকে বলা উচিত। যেই ধরনের খারাপ কাজের মধ্যে তুমি ছিলা, অপরাধের মধ্যে তুমি ছিলা, সেগুলো কি এখন বন্ধ করেছো নাকি সেগুলোর সাথে এখনো তুমি ইনভলভ আছো?
আমার এই খারাপ কাজে আমি নাই
এখন। আর তুমি নেই, এই অনুষ্ঠানটা শোনার পরে তুমি ওখান থেকে সরে এসছো, তাই কি? ওকে। প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে ওর বিবেকটা জাগানোর কাজ করেছে স্বয়ং রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, যে অনুষ্ঠানটি চলছে প্রায় 3 বছর যাবৎ। এবং আমরা খুব প্রাউডলি বলতে পারি যে অনুষ্ঠানটি যদি একজন মানুষেরও বিবেক এভাবে জাগিয়ে থাকতে পারে, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় সফলতা। এবং সবসময় আমরা বলি যে একজন মানুষের বিবেক অত্যন্ত শক্তিশালী। সমাজে আইন বলেন কিংবা নিয়ম বলেন, পরিবারের এথিক্স বলেন, ভ্যালুস বলেন, প্রিন্সিপাল বলেন, যেটাই বলি না কেন আমরা, সবকিছুরই প্রয়োজন রয়েছে। কিন্তু যার জন্য এগুলো, যে মানুষের জন্য এগুলো, সে মানুষটার বিবেক যদি তাতে জাগ্রত না হয় তাহলে অপরাধ কখনোই কমবে না। সেই বিবেক জাগানোর কাজটি করে যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই তোমার জীবনের অপ্রিয় সত্য। তবে তার আগে আপনাদেরকে বলছি, বরাবরের মতোই থাকবে এসএমএস পোল, এবং আমাদের সঙ্গে যিনি থাকেন আমাদের সাইকিয়াট্রিস্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনিও থাকছেন আজকে। প্রথমেই তাকে এনশিওর করছি যে তিনি আজকে আমাদের এই প্রতীকের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনবেন, এবং তারপর তিনি তার জায়গা থেকে যে মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা সেটি তিনি সাধারণ মানুষের জন্য প্রদান করবেন। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ, আশা করছি আপনি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং মতামত প্রদান করবেন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। প্রথমেই প্রতীক, আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। যে কারণে তুমি অপরাধী হয়েছো, যে কারণে তুমি তোমার জীবনে ভুলগুলো করেছো, সেই জায়গাটা আমরা আগে জানতে চাই, তারপরে আমরা ভুলগুলো জানবো এবং সেটা শাস্তি তোমার জীবনে কি হয়েছে। তুমি মাত্র 17 বছর বয়সের কিশোর, আজকে আমাদের এখানে এসেছো স্টুডিওতে, যে কথাগুলো হয়তো লাখ লাখ মানুষকে সচেতন করবে। আমরা সেই যে তোমার যে বর্তমান পরিণতি সেটাও আমরা একেবারে শেষের দিকে তুলে নিয়ে আসতে চাই মানুষকে সচেতন করবার জন্য। হ্যাঁ, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি। প্রথমেই
আমার যেই কথা মনে আছে যে আমার ঘরে আর কি মাঝে মাঝে কথা শেয়ার হয়, যেমন আমার আবু আর মায় আর কি ভালোবেসে বিয়ে করছে। তারপর
তুমি যেটা বললে যে তোমার ঘরে এরকম কথা শেয়ার হতো, মানে তুমি ছোটবেলায় এই জিনিসগুলো বুঝতে পারতে তাদের কথোপকথন শুনে যে বাবা মার মধ্যে এক ধরনের সম্পর্ক বিয়ের আগেই ছিল?
হ্যাঁ হ্যাঁ।
ওকে,
তারপর শুনলাম যে আমার আবু মাঝে মাঝে বলে যে কেউ যদি পছন্দ করস তাইলে কোনো অঘটন ঘটার আগে আমার বাইদ বলবি আর কি।
তখন তোমার বয়স কত?
এই কয়েক বছর আগে যে টাইমে আর কি ইত্রামিনী ইত্রামিনী বলতো আর কি।
ইত্রামিনী ইত্রামিনী মানে
মানে যে একসাথে বসতাম যে ফাইজলামিনী কথা আর কি।
ওকে, না তারও আগে আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই। আমরা একবারে দেখতে চাই যে তুমি কি ধরনের পরিবারে বড় হয়েছো, সেখানকার অবস্থাটা কি ছিল, আমরা একটু সবকিছুই জানতে চাইব।
আমার বাবা আর কি একটু মানে ছোট থেকে আমরা মার কাছে শোনা, বাবার কাছে শোনা যে আমার বাবা আর কি একটু খারাপ বলতে একটু রাজনীতির সাথে ছিল। আমার বাবার চুলমুল খালি অনেক গেডির মধ্যে আর কি পড়তো, গাড়ে চুল
বড় বড় চুল রাখতো।
হ্যাঁ, বড় বড় চুল থাকতো। তারপর আমার মা ক্লাস 9 পড়তো, ক্লাস 9 যে টাইম পড়তো। তারপর আমার বাবা করতো কি, আমার মা স্কুলে যেত, আমার মা রে দেখে আমার বাবা আর কি পছন্দ হয়েছে। তারপর মা স্কুলে যাইতো, তারপর একদিন দুই দিন মার সাথে কথা বলতে বলতে আর কি পছন্দ হয়েছে। তারপর মায়া আর আব্বু যেটা বলে ভাগ্যে আছে, মানে
ভেগে বিয়ে করছে,
ভেগে বিয়ে করছে,
পরিবার থেকে বের হয়ে গিয়ে নিজেদের ইচ্ছায়
বিয়ে করছে। আমার দুই মামা, আমার 7 খালা আর কি, মারি নিয়ে 7
দুই মামা 7 খালা, তার মানে হচ্ছে 9 ভাই বোন।
হ্যাঁ, 9 ভাই বোন।
আচ্ছা,
তারপর আমার মামানির বাসা ছিল আমার বাবার বাসার এখানে, আর মামানি জানতো যে বাবা খারাপ। তারপর মারে বুঝে বলছে যে তুই এই কাজ করিস না, তারপরও আমার মায়ের দিকে যে আর কি বিয়েটা করে, তারপর মারে আর কি সাপোর্ট করেনি আর কি নানি ঘরে,
মানে তোমার নানি বাড়ির লোকজন তোমার মাকে সাপোর্ট করে না।
হ্যাঁ,
আচ্ছা।
তারপর পরে দিয়ে আর কি মাইনে নিয়েছে আর কি,
পরে দিয়ে মেনে
নিয়েছে।
বাবা ওই সময় কি করতো জানতে পেরেছ?
বাবা
রাজনীতি ছাড়া কিছু করতো, আয় রোজগার কিছু করতো?
রাজনীতি করতো আর কি, একটু সেন্টিয়ারের আর কি ব্যবসা করতো আর কি।
কিসের ব্যবসা?
সেন্টিয়ার মানে দলিল মুলির একজনের যদি জায়গা সম্পত্তি আরেকজন দখল করে ওইখানে আর কি ছুড়িয়া মুড়িয়া
এগুলোর ব্যবসা করতো।
আচ্ছা, ওকে। তারপর মানে আমার যে টাইমে আমি হয়েছি আর কি, তারপর ছোট যে টাইমে।
তুমি কি পরিবারের বড় সন্তান?
হ্যাঁ, আমি বড়।
বিয়ের কত বছর পরে তুমি হয়েছে তোমার মার কাছ থেকে জানতে পেরেছো?
হ্যাঁ, 1.5 বছর।
বিয়ের 1.5 বছর পরে তুমি? আচ্ছা, ঠিক আছে।
তারপর আমার দাদি বাড়িতে আমার আর কি মারে মাইনা নেয় না। তারপর আব্বু আর কি খুব জিদি, তারপর আব্বুর একটু ইয়া করার তারপর রাখছে আর কি। তারপর আমরা ফার্স্টে যে টাইমে থাকতাম আর কি দাদির ঘরে থাকতাম, নিচে আর কি বিছনা নিচে থাকতাম, বিছনা করে থাকতাম। তারপর এক কথা দুই কথায় মার সাথে তকাতকি হওয়ার পরে আর কি মার কি যেন বলছে এটা তো আমি জানি না, তারপর আমরা থাকি যা রান্না করি যেই ঘরে আর কি রান্না বান্না করে,
মানে দাদির ঘর থেকে তোমাদেরকে বের করে রান্না করে থাকতে
দেখা হচ্ছে। আমার যেই টাইমে রান্না করতাম এই ওইটা আবার আর কি একটা মানে পুকুর গাতা গাতার লগে আর কি ওই ছোটবেলা থাকতাম, বিকালে রান্না বান্না করতো এই আগুনের তাপ মুখ এখানে আর কি বিছনা করে, মানে আগুনের চুলার মুখটা যে চুলা বলে চুলার মুখটা বন্ধ করে তারপর আমরা থাকতাম, খুব গরমে থাকতাম। একদিন হয়েছে কি যে আমার মায়ের মানে আমাদের ছাড়াও কোনো অন্য কোনো কাজ থাকে না, ওই কাজ করতে গেছে আমার বিছানা রেখে আমার উপর দিয়া সাপ, একটা গুই সাপ বলে আর কি, ওই সাপ সাপ আর কি উপর দিয়ে গেছে। আমার মা আসতেছিল দেখছে, মায়ের খুব কান্না করে। তারপর আবু যেমনি মায় আর কি বলছে আবুর বুঝে যেন থাকতাম না এইটা এটা। তারপর আমরা এসে করি যে নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ চৌধুরীবাড়ি ছোট, ওইখানে আবু রাজনীতির সাথে জড়িত। তারপর আবু ওইখানে আর কি হয়েছে না হয়েছে জানি না। তারপর অনেক বছর পরে আর কি আবার আমরা দাদি বাড়ি চলে এসেছি, তারপর আমার যেটা আর কি মনে আছে। তারপর আমার যে টাইম বাসায় যাইতাম আমরা খেলাধুলা করতাম, যে কোনো একটা দোষ করলেই আবুতে বিচার দিত আর কি, কারণ আমার তো আর কেউ কোনো কিছু করতে পারে না, বললে আবুর ভয় আর কি কিছু বলে না, কোনো কিছু করলেই বাবাতে বিচার দিত। আর বাবা ফার্স্টে ধমক দিত, খেয়ে দিত, তারপর আর কি খুব মারতো, মারতো বলতে এমন মার দিত যে মাথা তুলে আসার পর্যন্ত দিত।
ওই ছোট ছোট বয়সেই?
হ্যাঁ, সাত বছর আর কি, সাত বছর পর,
ছয় সাত বছর। তো তুমি স্কুলে যাও না ওই সময়টা?
হ্যাঁ, স্কুলে পড়ি।
কোন ক্লাসে পড়ো ওই সময়টাতে?
ক্লাস ওয়ানে পড়ি আর কি। আগে তো ছিল কান দল ধরতে পারলে ভর্তি করতো, ওই টাইম আমি যেটা আমি ছয় বছর কানে ধরতে পারিনি, সাত বছর কালীন আর কি ধরতে পারছি, তারপর ভর্তি করেছি।
ছয় বছরে পারোনি বলে সাত বছরে তোমাকে ক্লাস ওয়ানে ভর্তি করেছে। কানে ধরার একটা ব্যাপার থাকে, ডান হাত, এই যে ডান হাত দিয়ে বাম কান ধরা।
হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, তাই তো। হ্যাঁ বলো।
তারপর
এরকম আসার দিতে, তুমি তো একটাই সন্তান ছিলে, তোমার মা কিছু বলতো
না? তারপর আর আমার হওয়ার পরে তিন বছর পরে আমার মেজু ভাই হয় আর কি।
তোমার আরেকটা ভাই হয় তখন? আচ্ছা।
তারপর আমি মায়ের আবুর সাথে আর কি কোন কিছু হইলে ঝগড়া লাগতো, ফ্যামিলি বিষয়ে ছোট থাকতে আর এতটা জানতাম না, কিনলে ঝগড়া লাগতো। তারপর মারে খুব দূরে মারতো আর কি, অনেক মারতো, দরজা লাগায়া অনেক মাইর মারতো।
তুমি বুঝতে পারতে?
হ্যাঁ।
কিভাবে বুঝতে পারতে?
যে মার সাথে আবুর তকাতুকি হইতাছে যে, কিন্তু জানে যে মায়ে আবুর সাথে পারতো না, আবু মারলেও থামা উচিত আছিল, কিন্তু মায়ের মুখে মুখে আর কি আবুর সাথে কথা বলে দিকা আবুর মাথা জায়গায় চিৎকার, আর মারে মা খুব মারতো।
মানে যেটা হতো যে বাবার সঙ্গে মুখে মুখে তর্ক করতো, এবং এক পর্যায়ে গিয়ে তোমার বাবা তোমার মায়ের গায়ে হাত তুলতো।
হ্যাঁ।
তো তখন তুমি কোথায় থাকতা?
আমরা ঘরে থাকতাম বা কান্না করতাম বাইরে, যে কে কোথায় আসো আমার মারে বাঁচাও। তারপর আর কি
আসতো?
হ্যাঁ আসতো, অনেকই বাড়ির সবাই আসতো, কিন্তু আমার বাবার সাথে, মহিলারা তো বাসায় থাকে, কিন্তু আইসা আর কি আমার বাবার সাথে আর কি পারতো না, যাইরে মুড়িয়ে দিয়া। তারপর যেমনি হোক মায় পলায় মোলায় যাইতো, বা রাগ করে থাকতো আর কি মায় বেশি, যাইয়া পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ এক মাস এমন করে আর কি কোনখানো যায় আর কি থাকতো, আবার আবু যে নিয়ে আসতো আর কি।
আচ্ছা বলো। তারপর?
তারপর আমার যে টাইমে ক্লাস টুতে উঠি, এক দেওয়াল বলে না, দেওয়াল যে বেড়া দেয় দেওয়াল, এই দেওয়ালের উপর দিয়ে আমরা হাঁটতাম। একদিন দেখা আবু এমন মার দিছে যে দেওয়ালের উপর যেটাটুক আবু এতটুকু উপরে তেল আমার আশা দিয়ে ফালাইয়া থাবা দিছে, তারপর লাচ্ছি দিছে, অনেক মাইর দিছে। আমি আর যেমন কিছু শৈলাত ফল আড়াইতে পারি না। আবার আবু গুসা দিত আর কি, গুসা দিত না, অনেক মাথা মতো ফুলে যেত, খুব মারা মারতো বাবাই। তারপর মায়ের কানা মুন্না করতো, আমার নিয়ে যেত আর সব মারে হালকা কথাই মারতো। তারপর মায় বলে কি, আর তোমার ভাত খামু না, এটা হিটা মানে নানান মাইছে, নানান ইয়া করে, ওর ভাত খাম লাগবো না, ওই খারাপ, খুব খারাপ না। মায় বলে না, আমার দুইটা সন্তান হয়েছে, দুইটা সন্তানের মুখের দিকে চাইয়া খাই আমি আর কি। তারপর আস্তে আস্তে বড় হয়েছি, ক্লাস ফোরে উঠি। ক্লাস ফোরে উঠি মতন আমি, আমার টাইফয়েড জ্বর হয়। টাইফয়েড জ্বর হওয়ার পরে আমার অনেক মানে সুই দিত আর কি, যেটা বলে আমি আর ফাইনাল পরীক্ষা দিতে পারিনি ক্লাস ফোরে। তারপর আমি আরেক বছর ফোরে থাকি। আর যেটা আমি একটু পিছিয়ে রেখেছি, যে আমি যেটা আমি ছয় বছর আসছিলাম ওই টাইম আমার ভর্তি হওয়ার কথা, কিন্তু ভর্তি হইতে পারিনি কানে ধরার কারণ। এছাড়াও আবার দেখে কে কেমন পারে, আমার ছোট ভাই আর কি পড়ালেখার দিক দিয়ে একটু মেধাবী ছিল, যেটা ওই চার বছর কালীনতেই একলগে আমার মা যে টাইম পড়াইতো পড়ানোর সময়, তারপর মার যে টাইম আমার পড়াইতো, আমার ছোট ভাই আমি না পারলে আবার শিখাইতো না যে কি কি করছো। তারপর আবার আমার ছোট ভাই আমি পারতাম না, ছোট ভাই পারতো আমার আর কি মারতো, এমন মারা মারতো যে বেলুন দিয়ে ঠোঁট ফাটালেছি। আমার মা আর কি বুঝতে পারেনি,
যেটা বুঝলাম যে তুমি না পারলে তোমার ছোট ভাই পারতো, এবং যে কারণে তোমার উপর আরো বেশি টর্চার করতো।
হ্যাঁ। তারপর আর কি ঠোঁটটা ফাটালেছি, ওই টাইমেতেই আমার জিত, যে মায়ে ওমারে বাবায় ওমারে। তারপর যেমনি হোক আস্তে আস্তে বড় হইলাম আর কি।
তোমার ভাইয়ের তুমি কি তখন এক ক্লাসই পড়া শুরু করলা, যেহেতু তুমি এক ক্লাস গ্যাপ দিয়ে ফেললা?
না, এক ক্লাসে না, ওই টুতে, আমি আবার ফোরে।
তুমি আবার ফোরে? ওকে।
তারপর ক্লাস ফাইভে সমাপনী দিলাম, পাশ করলাম। তারপর সিক্সে উঠলাম, সিক্সে উঠার পরে আমার আর কি নাম্বার একটু কমই পাইছি, যেমনি হোক সিক্সে আমার পড়ালেখার দিক দিয়ে আর কি মন বইতো না, যে সিক্সে তে ফাঁকিবাজি করতাম, যে স্কুল পলাইতাম, সপ্তাহে মানে দুই দিন ক্লাস করতাম না, সিক্সে থেকেই দুই দিন ক্লাস করতাম না। তারপর যেমনি হোক জানছে বাবায়, ওই টাইমও মারছে। তারপর ক্লাস সিক্সে সেভেনে আর কি, সেভেনে আর কি ফেল গেছি, তারপর আমার বাবার কারণে আমার কি উঠেছি। আর সেভেনে তো আমি তো মনে করি যে আমার বাবায় আমার বারে বারে ফিল গেলে উঠায়, যে বাবুর মান সমান যাবো গা এর লিগে উঠায়। তারপর আমি আরো বেশি ফাঁকিবাজি দিতাম, যে যেমন মানে আমাদের এলাকায় চক এলাকা তো গ্রাম এলাকা, রাইত হইলি আর কি বন্ধু বান্ধবের সাথে যে দেখ কার কাছে কি আছে, যেমন ডাব পাইরা খাইতাম অনেক, যেমন কি বলবো যে লুঙ্গি আর কি খোয়াইয়া লুঙ্গির মধ্যে ভান দিয়ে আর কি ডাব যা ডে লুঙ্গির মধ্যে এমন করে পাইরা নিয়ে নিয়ে বন্ধু সাদে বিল্ডিং এর সাদে একটা এটা আর কি খাইতাম, মানে ওই টাইমে আর কি ইয়া করতাম। তারপর যে গাজর আছে না, গাজর খেতে গাজর লাগাইতো, শশা লাগাইতো, আমার কারণে আর কি থাকতো না, যে যেমন বলে ক্ষেতের অর্ধেক আমরা কি খাইলাইতাম, এমন খারাপ আসছিলাম, যে যেমন ভাত খাইতাম দুই বেলা, বিচারাইতো যে চার বেলা, আগে মারতো বেশি, আস্তে আস্তে আব্বু আর কি ভালো হওয়ার পরে একটু মারে কম, তারপর সেভেনে আবার ফিল গেলাম।
হ্যাঁ,
সেভেনে ফিল গেলাম। সেভেনে একটা ফেল বলা হয় না, যে 31 হয়ে ফেল দিয়েছি, 32 নাম্বার পাইছি এই ফেল দিয়েছি, কারণ আমি ক্লাসে আর কি একটু দুষ্টামি করতাম, ব্লগের মানে দুষ্টামি করতাম, আমি বুঝতে পারছি না যে 6 ফেল গেছি, 7 ভর্তি করাইছে আবু যেমনি বইলা ভর্তি করাইছে। তারপর আমি এটা দুষ্টামি অনেক করতাম, যে আর কি স্যার গুলো পর্যন্ত দুষ্টামি করতাম।
কিরকম?
যেমন স্যার একটা খিতাবি থাকে না, যেমন খিতাবি, যেমন নাক মানে কান কান আছে না, একটু কান মাথার সাথে লাগান না থাকার নয় আর কি, আমরা সবাই কান বেটু বলতাম আর কি,
কান
বেটু।
আচ্ছা,
যে কান বেটু স্যার বলতাম, স্যার আর কি চেতো আর কি, স্যার বললে আর কি চেতো, কিন্তু দেখাই তো আমরা মানে স্যার আর কি হোয়াইট বোর্ডে লিখবো, আর আমরা এই সময় বলতাম, আবার স্যারের পিছিয়ে থাকাই তো আমরা ওই টাইমে চুপ থাকতাম।
আচ্ছা,
ক্লাসে কিন্তু ক্যাপ্টেন থাকে, ক্যাপ্টেন থাকে না, আমিও ক্যাপ্টেনের দাঁড়াইছি, যেমন আমি পাঁচ বোর্ড লিয়ে ফেলিয়েছি, কারণ আমি তো দুষ্ট, কেউ আমার বোর্ড দেয় না, কারণ আমি যদি ক্যাপ্টেন হই তারপর যদি ওদের আবার মায়ের দূর করি, এমনি তো স্কুলে ছোট যারা ওরা আর কি ভয় পায়, যারা একটু আমাদের আমার সময় না আর কি, ওরা আমার সাথে কথা দুই কথা ঝগড়া লাগতো, যেমন আমি একটা মায়ের সাথে কথা বলতাম, যেমন কথা বলতাছি এর মধ্যে কি তোর লাগে কি করলি, আমি বললাম আমি যেটা মধ্যে রয়েছি তোর কি, ওই আমার চাস্তব, আমি কই তোর চাস্তব হইতে পারে, আমার কিন্তু সামনে তো আমার বউ হইতে পারে, এই বলে আর কি আস্তে আস্তে ওই ওই আমার দেখা দিত, ওরে আমরা বন্ধু বান্ধব অনেকজন না, ওরে মায়ের ধরে আর কি করতাম।
আচ্ছা, তোমার এরকম ক্লাসের ফ্রেন্ড কতজন ছিল
ক্লাসে,
মানে তোমার মতো তোমার তোমাকে সাপোর্ট করতে এরকম কতজন ছিল?
এমন মানে আমার যে রিয়েল ফ্রেন্ড ওই ক্লাসের মধ্যে থাকতো আর কি, শাখা ভিন্ন ছিল, খশাখা খশাখা গোসা, আমরা খশাখার মধ্যে থাকতাম, খশাখার মধ্যে 80 হইতে 90 জন, 90 জন থাকতো, এর মধ্যে যেমন আমার আমার সাথে ফ্রেন্ড ছিল আমাকে আমাদের গ্রামে 10-15 জন, আর বাইরে ছিল যে 10-15 জন,
মানে জানি দোস্ত বলে না,
এই 10-15 জন থাকতো আর গ্রামে আসিল 10-15 জন, আর এই সারা যারা ছিল আর কি আমার ভয় পেয়ে আমার সাথে আর কি বন্ধুত্ব করতো,
ভয় পেয়ে বন্ধুত্ব করতো। আচ্ছা, তো তোমরা কি করতা, মানে এই সবার সাথে যেটা করে এক ধরনের মাস্তানি করা, গুন্ডামি করা, মানে প্রতিনিধিত্ব করা, তুমি কি এদের মধ্যে লিডার ছিল নাকি?
না না,
লিডার ছিল না, 10-15 জনের মধ্যে লিডার ছিল না।
তাহলে আমাদের ক্লাস আমি লিডার ছিলাম, কিন্তু আমাদের উপর উপর যারা ছিল না ওদের সাপোর্টে আর কি আমরা ব্যাপারটা বলতো আর কি, যেমন গ্রামে তুই ওই কাজালে আর কি থাকতে ভালোবাসে, যেমন ওই মামা কি হচ্ছে কার লগে লাগবি কো, কোন ছাড়া মারবি, মারতে মন ছাড় ওই ছাড়া দেখলি জিতুটি আয়, এমন মারি আর কি, আমি না মামা এই আর পুদু দিয়ে একজন মানুষের মাইর লাভ আছে, কেউ যদি কাজে লাগে মানে তোর একটু খালি খোঁজা দিব তুই আমগুলো জি গো আর কি, ক্লাস 9 পড়তো আর কি।
আচ্ছা, মানে মারামারি করতা তুমি রেগুলার এরকম মারামারি করতা?
না,
তাহলে
আমি কেউ সাথে মানে ইচ্ছা করে ঝগড়া লাগতাম না, কেউ আমার এক কথা বলে যে আমার পায়ে পাড়া দেয় ওর সাথে আমি ঝগড়া
মারামারি করতাম। আচ্ছা ঠিক আছে, তো টিচারদের খেপাতা, আর তারপর?
তারপর আমি ক্লাস 7 ফেল করি, তারপর আমার ভাইও ক্লাস 7,
তুমি ক্লাস 4 একবার ফেল করলা,
ফেল দিই মাইয়ারা সব মাইয়া আর কি, 80 জনের 10-20 জন ছেলে আর কি 60 জন মাইয়া, মায়ের একটু হাসাহাসি করে, যে জায়গায় ছেলেরা মায়েদের টিস করবে এই জায়গায় মায়ের ছেলেদের টিস করে।
আচ্ছা, তুমি বলছো যে আসলে যে জায়গাতে এই বিষয়গুলো কিন্তু নক করার মতো, ওর বয়স মাত্র 17 বছর, ও একেবারেই ওর মানে ব্রেইনে জেনুইন, মানে যেটা ও খুব ন্যাচারাল মনে করেছে সোসাইটিতে, সেই জিনিসগুলো কিন্তু কথার মধ্যে রিফ্লেক্ট পাচ্ছে। তুমি মনে করো যেটা যে ছেলেদেরই আসলে মেয়েদেরকে টিস করার কথা, সেখানে উল্টো মেয়েরা ছেলেদেরকে টিস করছে। আচ্ছা, এটা তুমি এরকম দেখলে ওই স্কুলে গিয়ে, সো নোট অন দিস পয়েন্ট প্রিয় শ্রোতা। ওকে বলো, তারপর?
তারপর আমিও আবুরে বলি যে ওই স্কুলে আমি পড়তাম না আর কি, তারপর আমার ভর্তি করাইছে, ভর্তি করার সাথে সাথে স্কুলে লাইব্রেরি থাকে না, লাইব্রেরিতে গাইড যা লাগে আর কি স্কুলে পড়ার জন্য সবকিছু নিছে, যেমন বাংলা গ্রামার ইংলিশ গ্রামার অনেক কিছুই আছে না, খাতা মতো সবকিছু নিছে আর কি। আমি তো আব্বু স্কুলে পড়তাম না, আমি বাবার তো বলতে পারি না যে মায়েরা ছেলে গো আর কি ডিস্টার্ব করে এটা এটা বলে,
মেয়েদের সংখ্যা বেশি, ওখানে লজ্জা লাগে,
লজ্জা লাগে। তারপর আমি তারপর 2-3 দিন বললি, চতুর্থ দিন আমি বললে বলছি যে আব্বু ওই জায়গায় মায়ের আর কি ছেলেদের শরম দেয়, তুমি করছোই তো শরমের কাম,
তোমার বাবা এটা বলে তুমি করছো শরমের কাম,
হ্যাঁ তুমি যদি ফিল না দিতে তো তুমি ভালো স্কুলেই থাকতা।
আচ্ছা,
তারপর এটা বললো, তারপর আমি কই বাবা যখন ভর্তি করছে ফিল, কারণ আমার কারণে আমি ভর্তি হয়েছি যে একটু নিউ স্কুলে, তারপর দেখি যে ওই স্কুলে যাইতাম মতন আমার প্যান্ট আস্তে আস্তে হইতাছে, মায়েরা ডাক দিত এ শুনে যাও এদিকে আসো, যাইতাম মতন বলতো তোমার বাড়ি কোথায়, মানে
তোমরা কি মানে ছেলে মেয়ের একসাথে ক্লাস করতে,
একসাথে ক্লাস,
একই সাথে ক্লাস ছিল? মানে
যেমন আমাদের কানাইনগর স্কুলে ছিল যে মায়েরা শাখা ছিল, কিন্তু যে কষা
আলাদা আলাদা করে ক্লাস হতো, তোমাদের এখানে একসাথে ক্লাস হতো,
একসাথে ছেলে মেয়ে, কিন্তু মেয়েদেরও শাখা ছিল আলাদা, কিন্তু ওইটা একটু ছোট স্কুল তো তাই
একই শ্রেণী কক্ষে বসতাম,
একই শ্রেণী কক্ষে থাকতাম। তারপর মায়েরা সব মেয়ে দোয়ার এক হয় না, যারা একটু দুষ্টমিনি টাইপের ওরা বলতো আর কি, এই প্রতীক এদিকে আসো, তুমি আজকে কি খাইছা, তুমি তো কচ্ছপ খাও, এটা এটা বলতো, তোমার তুমি তো হিন্দু, এটা এটা বলতো না, আমার নামটা যেহেতু প্রতীক হিন্দু আসে, কারণ আমার নামটা কিন্তু আমার বাবা, আমি শুনছি যেটা ওর আগেই যে ডিসাইড করছে, আমার আমার ছেলে ছেলে হইলে রাখবো যে মনিরুজ্জামান প্রতীক, প্রতীকের অর্থ হচ্ছে যে চিহ্ন, যে আমার আমার ছেলে এটা আমার যে চিহ্ন আর কি, এটা বলতো
আমার ছেলে আমার চিহ্ন,
নামটা আর কি প্রতীক রাখছে, সবাই বলে নামটা সুন্দর, কিন্তু মায়ের আর কি মায়ের তো চেতাই তো আর কি, আমি আর কি এটা বিষয়টা আমি সেইভাবে আর কি নিয়ে নিই গিয়া। তারপর মায়েদের সাথে আর কি ছেলেদের সাথে 20 জন তো, মাত্র ছেলে 20 জন, ছেলেদের সাথে ফ্রেন্ড হওয়ার আগে আর কি মায়েদের সাথে ফ্রেন্ড হয়েছি কয়েকজনের লগে। হ্যাঁ,
কার কার সাথে ফ্রেন্ড হলো ওই সময়?
ওই সময় ক্লাসের মেয়েদের ক্যাপ্টেন ওর সাথে আর কি, মেয়েদের কিন্তু লিডার থাকে না,
মানে মেয়েদের লিডারদের সাথে। এটা কি তুমি বুঝে শুনেই করতা নাকি তোমার অটোমেটিক্যালি এটা হয়ে যেত?
না, মেয়েদের সাথে আমি বুঝে শুঝি করছি, কারণ মেয়েরা ক্লাসের লিডার, আমার যদি কেউ পছন্দ হয় তারপর লিডার দিয়ে আমি আর কি ওদের আর কি।
এই বুদ্ধিগুলো তোমার মাথার মধ্যে ছিল?
হ্যাঁ ছিল।
প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিরতি নিতে চাই। ভেরি ইন্টারেস্টিং, আমরা এই বয়সটাকে অগ্রাহ্য করি আমাদের সোসাইটিতে, আমরা টেক কেয়ার করি না, টিনেজ বলে একটা বিষয় আছে, সন্তানকে বড় করা, পরিবারে তাদের মেন্টালিটি বোঝা, পরিবারের প্রতিটি সন্তানই যে একই রকম গুণাবলী নিয়ে জন্মাবে না সেই জায়গাটিতে আমাদের কম্প্রোমাইজ করা, এবং একই সাথে আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, পৃথিবীতে প্রত্যেকটি মানুষ ভিন্ন ভিন্ন গুণ নিয়ে দুনিয়াতে আসে, সুতরাং একজন পারলে তাকে দেখি আরেকজন যে না পারছে তাকে অবজ্ঞা করা, এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে, পা ধুয়ে পানি খাও, যে পারে তার পা ধুয়ে পানি খাও, এই যে ব্যাপারগুলো, এগুলো যে একটা শিশুর ব্যক্তিত্ব বা একটা কিশোরের ব্যক্তিত্বে অনেক বড় আঘাত করে, এবং এতে করে তার পুরো জীবনটাই যে একেবারে স্ম্যাশ হয়ে যেতে পারে, তার অন্যতম উদাহরণ হচ্ছে আজকের এই অপ্রিয় সত্যগুলো। আমরা প্রতীকের কাছে অবশ্যই ফিরতে চাই, মাত্র 17 বছরের প্রতীক আজকে এখানে এসেছে তার জীবনের ঘটন অঘটন নিয়ে আপনাদেরকে সচেতন করবার জন্য, এবং পরিবারের যারা আছেন তারা অবশ্যই এই অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনবেন। 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে, আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়াকে আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2 এ, প্রতীক আজকে এখানে লাখো জনতার মুখোমুখি হয়েছে কনফেস করবার জন্য। প্রতীকের বয়স হচ্ছে মাত্র 17 বছর, 17 বছরের কিশোর আজকে তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো নিজের বিবেকের তাড়না বোধ থেকে আপনাদেরকে সচেতন করবার জন্য, পরিবারকে সচেতন করবার জন্য, ওর বয়সের কিশোরদেরকে সচেতন করবার জন্য আজকে এখানে এসেছে, এবং তার কথাগুলো আমরা শুনতে চাই। আপনি যদি মনে করেন আপনার জীবনের কোনো অপ্রিয় সত্য, কোনো ভুল কিংবা অপরাধ যেটা লাখো মানুষকে সচেতন করতে পারে, যে ভুল কিংবা অপরাধ করে আপনি নিজের জীবনে অনেক বড় শাস্তি পেয়েছেন, আপনি আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, লাখো জনতার মুখোমুখি হতে পারেন, বলতে পারেন। ফোন করতে হবে পার্টিকুলার একটি নাম্বারে, এবং ফোন করে আপনাকে বলতে হবে কি সেই অপ্রিয় সত্য। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আমি আরো একবার বলছি 09613 892 892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনাগুলো শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো ওখানে রেকর্ড করবেন। আমরা আবারও ফিরছি প্রতীকের কাছে। প্রতীক, আমরা যেখানটায় ছিলাম, তুমি বলছিলে যে তুমি ক্লাসের যে ক্যাপ্টেন মেয়েদের মধ্যে, তার সাথে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছো, যাতে করে কোনো মেয়েকে যদি তোমার ভালো লাগে তুমি সহজে যেন তার সঙ্গে সম্পর্ক করতে পারো। আচ্ছা, এর আগে কি কোনো মেয়েদেরকে তোমার, মানে কোনো মেয়েকে কি তোমার ভালো লাগতো বা তার সঙ্গে এরকম কোন সম্পর্ক কি ছিল, বা সম্পর্ক বিষয়টা কি তুমি বুঝতা ওই সময়টাতে?
না, ওই সময় আমার কেউ সাথে সম্পর্ক ছিল না, আমি ততটা বুঝতাম না।
আচ্ছা,
আর ততটা বুঝতাম না বলতে, যে বুঝতাম যে বড় ভাইয়েরা, যেটা মেয়ে বড় ভাইদের সাথেও আমি সময় দিছি, যে ওরা মেয়েদের সাথে কথা বলতো, যে বলতো আমার ছোটবেলার কথা, ওই সময় আর কি আমরা কথা বলতাম, কিন্তু ভালোবাসা কারে কয়, এটা আমি আর কি
ওই সময়টাতে বুঝতে না তুমি। আচ্ছা, তো তোমার ক্লাস 8 এর যে ক্যাপ্টেন মেয়েটা ছিল ওনার সঙ্গে তোমার একটা সম্পর্ক হলো, কিভাবে হলো?
যেমন আমি আর কি আবুতে টাকা নিতাম বেশি, বাংতাম বেশি।
আচ্ছা, তারপর বাবার কাছ থেকে টাকা চেয়ে নিতাম না চুরি করতাম?
বাবা তো আমি চেয়ে নিতাম, কিন্তু মাঝে মাঝে হয় কি যে আমরা ক্রিকেট খেলি না, টিম নেই, যেমন টিম স্যারের টুর্নামেন্ট যে জিতলে ফাইনাল জিতলে এটা দিব সেটা দিব, যেমন টিভি দিব, তারপর ট্রফি দিব, 26-30 ইঞ্চি ট্রফি, এইসব আছে না, মোবাইল কাপ, অ্যান্ড্রয়েড মোবাইল কাপ, এইসব টিম নিতাম। তারপর মাঝে মাঝে আব্বু তো আর সবসময় তো আর সবাই তো টাকা থাকে না, আব্বু তো যদি না থাকতো যেটা আমি ছোট আর কি, তারপর মারতে নিতাম, মারতে টাকা নিতাম, না বললে টাকা নিতাম, তারপর পরে আবার বলতাম যে তোমার এমনি টাকা নিছি, পরে আমি দিয়ে দিবো আব্বু তোলে এইসব আর কি।
তো টাকা নিয়ে কি করতাম ওকে খাওয়াতে?
টাকা নিয়ে ওকে খাওয়াইতাম না, টাকা নিয়ে আর কি আমরা বন্ধু, আস্তে আস্তে ক্লাসের বন্ধু হইছে না, বন্ধু যেমন সোহেল, শুভ অনেকেই আছে ওদের সাথে আর কি। আমাদের স্কুলে আবার একটা ক্যান্টিন ছিল, যেমন চটপুরি ফুচকা এইসব খাইতাম আর কি, চটপুরি, যেমন বিল নির্ধারিত করা যে আজকা তুই দিবি না আমি দিবো এইসব আছে না, তারপর যেমন আমরা খাইতেছি ফুচকা এই সময় ইচ্ছা বলতেছে যে কিরের প্রতীক তুই একলাই খাবি, আমরা কি খাইতাম না, যেমন ওরা ছিল অনেকজন ওই সময় তো ওরা বান্ধবী 10-15 জন ছিল, তারপর আমার আমার তো টাকা থাকে, সবসময় টাকা থাকতো, তারপর আমি যেমন ওদের খাওয়াইতাম, যেমন খাওয়াইলাম ওদের সবাই প্লেট করে ফুচকা খাওয়াইছি 15 জন, তারপর এমনি ওরা আবার দেখলে চকলেট দেয়, ললিপপ খায়, ওরা মায়েরা খাইতো বেশিরভাগ সময় ললিপপ খাইতো, ওইটা দিত, তারপর যেমন দুষ্টামানি করতাম ওদের সাথে আস্তে আস্তে আর কি ফিটিয়ে,
আস্তে আস্তে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। আচ্ছা, তারপর
আস্তে আস্তে আর কি সবার সাথে ফ্রি হইলাম আর কি, যার আর কি ইতরামানি করে আমিও ক্লাসে, তারপর আর কি আমাদের স্কুলে যেটা আমি ওই স্কুলে ছিলাম, তারপর যে ইতরামানি করতাম সেম টু সেম ওই ইতরামানিও আস্তে আস্তে ওই স্কুলে করতে লাগলাম আর কি। যেমন একজনের লাম্বা দিকে আর কি ক্লাসের, ওয়ও ক্যাপ্টেন কিন্তু একটু লাম্বা দিকে, ওরা বলতাম টাওয়ার, তুই তো অনেক লাম্বারি, বড় আপা আন্টি এটা বললো আর কি, ওরা খেয়ে পাইতাম।
আচ্ছা,
তারপর আস্তে আস্তে সবাই সাথে আর কি ফ্রি হয়েছি, তারপর একদিন হয়েছে কি যে একটা মায়ের দেখছি আর কি পছন্দ হয়েছি, পছন্দ হয়েছে বলতে ওই আমার আগে আমার দিকে আর কি তাকাইতো, সবাই দেখতো যে আর কোন ছেলে রে ওর মতন এত ফাইজলামানি করে না, ও এত ফাইজলামানি করে, তারপর আর কি আমার দেখে আর কি মায়েরটার পছন্দ হয়েছে, আস্তে আস্তে ওরও খেপাইতে লাগলাম, কারণ শুনছি যে যেমন বন্ধু বান্ধবরা প্রেম করে ওতে শুনতাম যে আগে যে মায়েরে পছন্দ করবি ওই মায়েরে আগে ভালো ব্যবহার করবি না, ওর সাথে আর কি খেপাইয়া, ওর আস্তে আস্তে খেপাইয়া, তারপর এমন কাম করবি যে আস্তে আস্তে যেমন ওর কলম ফালাই দিবি, এটা করবি সেটা করবি, ওর মানে অনেক কিছুই বলে, যেমন বলে পরে ওরের নাম ধরে খিতাবি, মানে একটা নতুন একটা ওর নাম তৈরি করবি, যেমন কিরে বাচ্চা এইসব এটা এটা বলতাম, যে রাত্রে যে চিন্তা করবো ওই কে আমার কি কিল্লে খেপায় এটা এটা, আস্তে আস্তে তোর মনে রাখবো আস্তে আস্তে আর কি, এটা এমন একটা বুঝাইতো আর কি বন্ধুরা, তারপর খেপাইতাম ওরে ভাল লাগতো, তারপর বন্ধুরা আর কি জানাইছি, অনেক বন্ধুরা জানাইছি, বন্ধু আবার ওর আমি যেটা বললে খিতাবির নামে ডাকতাম, ওর আছে না বাবু উল্লা ডাকতাম আর কি, ওই বাবু উল্লা ডাকতাম, ওর বন্ধুত্ব বলছি, বন্ধু আবার ওর বন্ধু আবার আরেকজনের সাথে প্রেম করতো, ওর ওরে আর কি একদিন ইতরামানি ইতরামানি বলছিলাম কিরে তোরটার কি খবর এইটা এইটা আর কি, অনেক মায়েরা শুনছে, তারপর কিরে বাবু তোর বাবুটার কি খবর এইটা এইটা বলতেছে আর কি, বুঝছেন, তারপর আস্তে আস্তে ক্লাসের মায়েরা জানলো, ও জানছে, তারপর জানার পরে ও আর কি ভদ্র মায়ের তো বেশি একটা ইয়া করে না, তারপর ওদের ওর সাথে আর কি বেশি একটা কথা বলে না, আগে যেমন কথা বলতো কি রে কি দিয়া ভাত খেয়েছো এইটা সেইটা আর কি,
মানে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল।
হ্যাঁ,
এই মেয়েটাকে নিয়ে তোমাকে খেপাচ্ছিল সবাই?
হ্যাঁ খেপা।
কি নাম ছিল মেয়েটার?
মেয়েটার নাম
বলতে চাচ্ছো না? আচ্ছা ঠিক আছে।
আমাদের এলাকার অনেকেই আপনার ABC রেডিও শোনে,
এই অনুষ্ঠানটা শুনে,
আমি জানি অনেক, আমি জীবনে অনেক জুই লাগাইছি কিন্তু আর জুই লাগাইতে চাই না, তাই আমি নামটা একটু,
ঠিক আছে তুমি নামটা বললেও চলবে। ও তোমার তোমার সাথে কি ওর খুব ভালো বন্ধুত্ব ছিল?
মেয়েটা বন্ধুত্ব ছিল ফার্স্টে, খুব বন্ধুত্ব।
ওকে, তো এই যখন বন্ধুত্ব ছিল তখন ক্লাসের অন্যান্য ছেলে মেয়ে যারা তারা তোমাদের এই বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের আজেবাজে টিজ করতো, তাই তো? আচ্ছা ঠিক আছে।
তারপর ও আর কি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তারপর স্কুলের যে বন্ধু ছিল ওর শুনছি একদিন আর কি জন্মদিন আর কি,
মানে তোমার ওই বান্ধবীর জন্মদিন।
হ্যাঁ, ওই আমার কি আর কি আগেই বলছিল যে তোরে দাওয়াত দিম আর কি, যেটা মেয়ে জানতো না যে আমি ওর সাথে লাইক করি আর কি, পছন্দ করি।
ওই সময় কি তুমি লাইক করতা?
হ্যাঁ লাইক করতাম।
মানে কি বন্ধু হিসেবে লাইক করতাম নাকি মনের দিক থেকে অন্যরকম?
বন্ধু হিসেবে লাইক করতাম।
আচ্ছা, ওই লাইকের মধ্যে অন্য কোনো কিছু ছিল না?
না ছিল না। তারপর তারপর ওর আর কি শুনছে যে ওর আমি পছন্দ করি এইসব, তারপর আর কি আমার আর কি দাওয়াটা দেয়নি।
শুনলো কিভাবে?
বন্ধু বান্ধব টিস করে।
বন্ধু বান্ধব টিস করে? আচ্ছা, উল্টা পাল্টা বলেছে ওর কানে?
হ্যাঁ বলেছে মতন। তারপর আমি আর জন্মদিনে আর কি গিফট কিনে দিছি ক্লাসের ক্যাপ্টেন যে ওর কাছে দিছি রাতে 9:00 AM।
আচ্ছা,
ওর আমাদের এলাকায় 99 দোকান ছিল, 250 টাকা দিয়ে একটা শুপিস কিনছি। তারপর শুপিসটা কিনা ক্লাস যে ক্যাপ্টেন ওর কাছে দিছিলাম। ওকে ভাই আমি পারতাম না, আমি তুই পারতি না, তুই কিন্তু তোর বিয়া তার আমন, আমি এই ইত্রামানি ইত্রামানি কইতেছি আর কি। তারপর ওরকে আর কি দিছি, তারপর যেমন দিছি, তারপর আমাদের এলাকায় আমার একটা বন্ধু ছিল, বন্ধুটার নামও বলতে চাই না। ওর ওই একটা ওই পড়তো নাইনে, ও 2-3 বার ফিল গেছে, আর মেয়ের আর কি সিনিয়র ছিল, এখন জুনিয়র হয়েছে। ওর ক্লাস পড়তো যা মায়েরটা পড়তো ট্রেনে, ওরা কিন্তু দুইটা যমক বোন, আর দুইটা যমক বোন মাঝে মাঝে ওদের খেপাইতাম না ট্রেনের ওগো খেপাইতাম। তারপর ওই আবার মারতো, মানে কি রে তুই আমার বন্ধু এইটা কর সেটা কর, আমি তো আর বুঝতাম না। তারপর মারতো, তারপর ওই একদিন করছে কি যে জন্মদিন ওর গিফটের আগে 2 দিন আগে ওই ওর মায়ের বিয়া ঠিক হয়েছে, জমস বোন যারা ওর মায়ের বিয়া ঠিক হয়েছে, ওই মায়ের পর তো টেনে ওই পর তো নাইনি।
আচ্ছা,
তারপর ওর মায়েরটার বিয়া ঠিক হয়েছে আর কি, ওই শুনছে ওর মনটা খারাপ, আমরা বুঝতে পারিনি যে ওই যে মায়েরটার পছন্দ করে এইসব। তারপর ওই আর কি আমাদের টাকা খুঁজছিল যাওয়ার আগে, তারপর আমরা দিতে পারিনি কিয়া। তারপর ওর বান্ধবীরা আছে না আমাদের ক্লাসের বান্ধবীরা, ওরা যাই 5-6 হাজার টাকা যোগায় আর কি ওর দিছে। তারপর ওর জন্মদিনের আগে আর কি, তারপর ওই করছে কি টাকাটা নিয়ে বিয়ার আগের দিন যে দুনকা গায়ে হলি ওই দুনকা মায়েরটা নিয়ে পাই গেছে, ওই নাইনে পরে আর মেয়েটা পরে টিনি, ওই নিয়ে আর কি মায়েরটা নিয়ে বাইকে আছে। আর বুঝতে পার নাই যে কেউ ভাবতে পারে যে নানির মেয়ে টিনির মেয়ের নিয়ে যে।
ওকে, আমি একটু বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য একটু জানতে চাই, কোন ক্লাসের মেয়ে কোন ক্লাসের ছেলের সাথে ভেঙে গেছে?
নাইনের ক্লাসের ছেলে টিনের ক্লাসের মেয়ের নিয়ে আর কি।
এটা কি তোমার স্কুলেরই?
হ্যাঁ।
দুজনকে তুমি চিনতে?
হ্যাঁ অবশ্যই চিনতে।
মানে খুব কাছের সম্পর্ক ছিল?
যে ছেলে আমার কাছের সম্পর্কের ছিল।
আচ্ছা, তুমি তো ক্লাস 8 এ পড়তা, ওর সাথে সম্পর্ক হলো কিভাবে?
ক্লাসে স্যাররা ছাত্ররা ফুটবল খেলতাম না?
আচ্ছা, ওইভাবে চেনা শোনা। তো ও ক্লাস 10 এর একটা মেয়েকে নিয়ে ভেঙে গেছে?
হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, বলো। তারপর
আমার একটু ভয় লাগলো যে আমি বললে মানছি এত কিছু করলে যে নাইন এর ছেলে টেনের মায়ের লয়ে যায়, জিনিসটা তো খুব ভালো না। তারপর হয়েছে কি আমি ওর যেই বললাম শুপিসটা কিনে দিছি, তারপর ওই বলতে আছে আমি তো পারতাম না, আমি কই না পারলে তুই বন্ধু হলে গেলি তোর বিয়ার তিন তো আসতাম না, আমি ইত্রামানি ইত্রামানি আর 2-3 জন বন্ধু বলতাছি। তারপর যেমনি ওকে রাজি করে দিছি আর কি, শুপিসটা দেওয়ার পরে তারপর বলে আমি যেমনি হোক ওর বুঝাইয়া দিব, আর যেহেতু তোর উপর খেপা নাও নিতে পারে। তারপর সুপিসটা আমি রাখা, ওই আশা করছি যেহেতু রাইত অনেক হইতেছে আমাদের এলাকা গ্রামের এলাকা, রাত 9:00-10:00 পরে গাড়ি পাওয়া টাফ হয়ে যায়। তারপর আমি রাখে এসেছি, তারপর 2 দিন পরে স্কুলে আবার গেছি, তারপর হয়তো সুপিসটা তো রাখে নাই, ওর বড় ভাই জানলে ওর ইব যে ওই কতদিন আগে আমাদের এলাকায় আমাদের স্কুলের একজন এই কাজ করলো, অনেক ওই চায় না যে এইসব নিয়ে বড় একটা ঝামেলা পাকুক, আর আমি ও মার খাই আর ওর উপর একটা বন্ধুক, আর ওই কিন্তু খুব মেধাবী ছাত্রী, ইংলিশে যেমন বাংলা এমন আর ইসলামিক দিয়ে এক মেধাবী। ওর ওই বলছে যে ওই টেনের আগে কোনো আর কি কেউ রে লাইক করবো না, আর রিলেশন কেউ সাথে করবো না আরকি। তারপর সুপিসটা আমায় ফিরত দিছে বলতাম আরেক বন্ধুর হয়ে বলছি তুই কেউ দিয়ে দিস তোর কেউ থাকলে, আমি আর ওইটা বাইক নিয়ে নেই।
আচ্ছা,
আমি ওই দিয়ে দিছি। তারপর ওই ওই আরেক বান্ধবী বললো কি ওই কিন্তু রাগ করে আনে নেই, ওই পরিস্থিতির শিকার হইয়া এই জিনিসটা নিতে পারে নাই। তারপর আমার আরেক সময় যে টাইমে বললাম যে আমি এমনিতেই বলছি যে বন্ধু আমার আজকে জন্মদিন কি দিবি কি খাওয়াবি এটা এটা বলেছি। তারপর আরেক বন্ধু এরা যেটা এই যে অনেকজন অনেক কিছু দিছে, ওই আবার একটা সুপিস দিছে যে দিয়া বলছে যে বন্ধু হিসাবে দিলাম, আমার জন্মদিন আমি নেই নাই, আমি পরিস্থিতির শিকার হইয়া কিন্তু তোমার জন্মদিন দিলাম, এটা আমি রাইখে দিছি আমাদের ঘরে কথা মতো। তো তারপর আমাদের এটা জিএসসি না, জিএসসির সময় টেস্ট পরীক্ষা নিত, ওই স্কুলেও টেস্ট পরীক্ষা নিত। তারপর টেস্ট পরীক্ষা আরম্ভ হইব এর সময় আর কি বান্ধবীদের খাওয়া লাগবে, এটা আমার খরচ লাগে বেশি। আমার বাড়িতে আমার মানে চাচাতো ভাই ছোট, আমার যে একটা এর মধ্যে আমার ছোট ভাই একটু হয়েছে, আমার তো 7 বছরের ছোট, ওর মাত্র 7 বছরের 2015 ঘটনা যেটা আমার আইনি, তারপর ওর ওর আর কি কাকির সাথে ঝগড়া বা কথা নিয়ে কাটাকাটি হওয়ার পরে ওই ঘরের জিনিস আর এই ঘরে খাইতে দেনা, আর আমাদের ঘরের জিনিস ওদের খাইতে দেনা।
কার সঙ্গে কার ঝগড়া হলো?
আমার কাকির সাথে মার আর কি
ঝগড়া।
তারপর আমার ছোট ভাই চাস্তো ভাই আর কি আমের আচার দিছে, আর আমের আচার খাইবো আর কি। মায় বলতেছে যে আমের আচার ওই খাইবো, তোর টাকা আছে তোরতে তুই টাকা দিয়া যা। তারপর আমি মা আবার মাঝে মাঝে টেলার মেশিন নিজে জামা নিজে সিলাই তো, তারপর আত্মীয় স্বজন যারা ছিল না ওরা আর কি মারতে টেলার সিলাই জামা কাপড় সিলাই নিত, টাকা দিত না, তারপর জোর করে দিয়া যেত। আর তারপর আমি আব্বু সামনে বললাম যে খাওয়া পাতের মধ্যে, আমি কই তোমারতে তো টাকা আছে তুমি দিতে পারো না। তারপর আব্বুর সামনে কয় আমার টেকা করতে এইটা সেইটা, তারপর কয় কি আব্বু আর কি বলে তোর মাতে যদি মইরা যাস গা তার টেকা থাকে তারপরে দিত না। তারপর আব্বু গেছে গা, আব্বুর খাওয়া শেষ, আব্বু গেছে গা, আব্বুর সাথে আর হালকা পাতলা কথা কাটাকাটি হওয়ার পর আব্বুরে বার করে দিয়েছি। তারপর আমি খাইতেছি, তারপর আমার করছি কি মায়ের থাল দিয়ে বাড়ি শুরু করছে, আর অনেক কিছুতে আর কি মুখে মুখ কি মারতেছে এটা করতেছে সেটা করতেছে। তারপর আমি কিছু বলতেছি না। তারপর কয় কি তোর বাবার সামনে খারাপ, ওর সারা জনম দেখলি তোর আমার কপালের দুপি সারল না, তবু চাই রাখছি এই পোলা তুই আজকে এমন আমার যে টাকা আছে এটা করেছি আছে। তারপর তুই এরকম বলো সেই টাকার লেগে তোর বাবাই আমার আমার সাথে এত আজ্জা ঝগড়া লাগে আর কি, অনেক এটা ঠিক হয়েছে। তারপর আমি কই কি তোমার আমি জানো না আমি ওই স্কুলে যাই আমার আওয়াজ হওয়া 20 টাকা বাড়ায় টিফিন হয়েছে যা 20 টাকা 40 টাকা, আর এছাড়া আমাদের টাকা লাগে না, বন্ধু বান্ধব নাই। তারপর আমার মা অনেক মারছে মতন হাল দিয়ে বাড়ি দিচ্ছে, তারপর মুখি দেওয়ার পরে আমার মাথার অনেক রাগ চেপে আছে। আমাদের সুইকেস দেওয়াল সুইকেসে আমি আর কি জোরতে আর কি মার দেওয়ার মারা যায় না, মারে ধমক দিছি, তারপর মায় শুনলো না, তারপর আমি আয়নার মধ্যে বসে দিছি, সাথে সাথে আর কি আমার মানে বাঘ ভেঙে গেছে আর কি। তারপর আমার হাতটা নিচে পড়ছে, আমার হাতে আর কি শিলি পড়ছে, চারটা শিলি পড়ছে, সাথে সাথে আমার হাত দিয়ে রক্ত পড়তেছে, আমি আলাপও পাই না যে রক্ত পড়তেছে। তারপর আমার আস্তে আস্তে আমি একলাই মানে আইটা আমি সামনে বাজারও গেছি, পুরো রাস্তা রক্ত দিয়ে পয়সা জিতেছে। তারপর মায়ের পিছে পিছে আইসে, আমি কই তুমি এনে আইসে কে এনতে যাও, তারপর মায়ের কান্তাছে ঘরে গেছে গা, ঘরে গেছে মতন আবুরে কাকায় দেখছে, কাকায় দেখা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার নিয়ে গেছে মতন যে ফার্মেসি ফার্মেসিতে নিয়ে গেছে মতন বলে যে না ওরে এনে করতে পারতাম না, আমার বায়ের ইয়ে আছে ফার্মেসি আছে বড় হয় সিলাইতে পারে, আমার হাত সিলাইতে গেলে হাত কাঁপে। তারপর ওইখানে লয়ে গেছে, তারপর আব্বু আইসে ফোন দেয়া, তারপর ফোন দিয়ে আনাইছে কাকায়, ফোন দিয়ে আনার পরে ওই কিনলে এমন হয়েছে, আমি কই আব্বু যেমন এমন, তারপর যেমন বললাম যেমন না তুমি যাওয়ার পরে তোমার লগে দেওয়ার পারে না, তারপর আমার এই অবস্থা। তারপর ডাক্তারখানা নিয়েছে আমারে, নেওয়ার পরে আব্বু কই রাখ দেখতেছি এসে কাকারে দিয়া টাকা দিয়ে আর কি আমার ফাটাই দিছে, মায় গেছে ডাক্তারখানা যাওয়ার পরে ওই কান্তাছে এটা এটা করতেছে, ওই কাগজ লই গিয়ে মন করছি এত কষ্ট করে কার শয়তানের বাদ খেলাম এটা করলাম সেটা করলাম বলতেছে।
কে বলছে এটা তোমার মা?
মা বলতেছে। এরপরে আমি কই তুমি এনতে যাও নাই তো তোমার আব্বু অনেক মারবো, কারণ আব্বু তো
মানে তোমার মার সাথে ঝগড়াঝড়ি করে তুমি এই কাজটা করছো?
হ্যাঁ এই কাজটা করছি। আমি কই জানি আমার বাবা অনেক তো আমার হাত কাছে আমার ধর মারতো না, মারবো মারে আর মারে এমনিতে অনেক মারা মারে, আমি বলছি তুমি যাও গা তোমার অনেক মারা মারবো। তারপর মায়ের থাকা উচিত ছিল, যতই দু একটা থাপড়া খাইলো আগের মতন তো আর আব্বু মারে না, দু একটা থাপড়া খাইলে থাকার উচিত ছিল মানছি আর কি বলতেছে, কারণ মায়ের সাথে সাথে নানিগো বাসায় গেছে, নানিগো বাসায় যাওয়ার পরে আমার টাকা মোকা দিয়া ডাক্তারখানা পাঠা দিয়েছি, আমার সিলি দিতেছে, তারপর চিলি দেওয়া বাসা আনছে, বাসা আনার পরে এসে ছোট ভাইয়েরা কেউই নাই দেখি কেউ নাই, তারপর আমার সোতায় মানে বিছনায় শোয়াই দিছে। তারপর কিছুক্ষণ পরে আব্বু আইসে আর কি বাসায়, আব্বুর মাথায় এই যেন বাড়ি দিয়ে আর কি মাথা ফাইটে গেছে, অনেক ফাটা পড়ছে, আব্বুরও মানে তিনটা সিলি পড়ছে।
মাই গুডনেস, মানে তুমি ওই অবস্থায় তোমার আব্বাকে দেখলাম?
হ্যাঁ দেখলাম যে আব্বুর মাথায় তিনটা
ব্যান্ডেজ করা, সেলাই করা,
সেলাই করা না যে আব্বুরে সবাই বলতেছে আয় তোর মাথায় শিলি পড়ছে, আবার মুখ কয় তোর বংশ নির্বংশ কইরা, তারপর আমি জানি যে শিলি।
তুমি এটা বিছানায় শুয়ে দেখতে পাচ্ছ?
হ্যাঁ আমাদের মানে বিছনার সাথেই আর কি আমার উঠান শুনতাছি। তারপর তারপর আব্বুরে নিয়ে গেল ওই আমি যে ডাক্তারখানা শিলি দিয়ে আনছি আব্বুর ওইখানে নিয়ে আসছে, তারপর তেমন একটা বেন্টিস করছে, আব্বুর শিলি মুলি দিতে দেয় নাকি আর কি, মাথার চুরমুল উঠলে মাঝে দিয়া কেমন দেখা যায় না তাই আর কি হালকা পাতলা ইয়া কইরা বেন্টিস করে দিচ্ছে শিলিটা আর কি। তারপর মাথার মধ্যে বেন্টিস করে আনছে, তারপর আব্বু বসে রয়েছে ভাই, তারপর আমার মামা যারা, তারপর আমি আমাদের মানে আঙ্কেল চাচা চাচা যারা আছে না, তারপর বলতেছে যাও তুমি শুয়ে পড়ো পরেটা পরে কি হইব দেখা যাবো না এটা সেটা বলতেছে। তারপর আব্বুতে জিগেলাম আমার কাকাতে যে কাকা কি হয়েছে আমার আব্বুরও আবার মাথা ফাটছে কেন, তারপর কয়
যে তুমি বাবাকে সরাসরি জিজ্ঞেস করতে পারছিল না,
সাহস
লাগছে মানে ভয় পাচ্ছিল?
তারপর ডাক্তারখানা নেওয়ার পরে তোর ওই বাইর গেছে তোর মারে রাব্বাই আনতে, মানে কাকাই তো বলবই যে আনতে গেছে, কিন্তু আমি তো জানি আমার আব্বুর যে কথাটুকু রাখ। তারপর আব্বু কাকা বলছে যে তোর বাবাই ওই বাইর গেছে তোর মারে আনতে, তারপর তোর মামাই আর তোর নানি ডরে দরজা লাগালেছি, তোর আব্বাই আবার করছে কি লাঠি নিয়ে দরজার মানে ভাঙ্গে আর কি বিথু ডিকা তোর মারে কয়েকটা বাড়ি দিছে বড়ি ইয়া গোয়া গাছের ঠাইলা দিয়ে আর কি,
গোয়া গাছের ঠাইলা
দিয়ে মানে ডালা গোয়া গাছের ডালা দিয়ে আর কি মারে কয়েকটা বাড়ি দিছে। মায়ের নানি তো বৃদ্ধ মানুষ, যতই হোক মায়ের মারলে ধরবো না, ধরতে গেছে ঠেলাই আর কি নানির মাথার আর কি ফাইটে আছে মানে ফাইটে আছে আর কি। তারপর মায়ের চিয়া লইছে, তারপর মামার বাড়ির মামা হেরা আর কি শুননা ইয়া, তারপর মামা আবুরে ধরতেছে আর আবুর তো শক্তি অনেক, মামার ঠেলা দিছে মামার ব্যথা পাইছে বুকে ব্যথা পাইছে, তারপর নানির মাথা ফাইটে আছে ফাইটে আছে, তারপর মারে আবার মারলো। তারপর হঠাৎ কইরা আবুর লুঙ্গিটা আর কি খস হইছে, আবুর লুঙ্গির মধ্যে আবার টাকা ছিল কইরাছে খস হইছে, তারপর লুঙ্গিটা টাইট করতে দিয়েছে এই ফাঁক ফাঁক দিয়া মামা একটা বাড়ি দিচ্ছে, যেটা বললাম যে আবুর মাথা ফাইটে আছে
এই ফাঁক দিয়ে মানে তোমার মামা তোমার মামার মাথা তোমার আব্বুর মাথা একটা বাড়ি দিয়েছে। আচ্ছা,
তারপর বাড়ি দিছে মতন মাথাটা ফাইটে আছে।
এই একমাত্র টাকা নিয়ে কত বড় ঘটনা ঘটে যাচ্ছে। তখন তুমি ক্লাস এইটে পড়ো এবং তুমি নিজের হাতটা কাটলা, এটা তোমার মার উপরে ইফেক্ট কি পড়লো, তোমার মামা বাড়ির লোকজন সবকিছু মিলে এটা একটা বিধিকিস্তি অবস্থা। তারপর
তারপর আমার আব্বুর মাথা ফাটছে, তারপর আমার আব্বু ওইখানে একজন বোন ছিল মানে বোন ডাকছে আমাদের সাথে, আমার মার আবার আত্মীয় লাগে মানে ছোট যে টাইমে মা আব্বু মারে আর কি পছন্দ করতো ওই টাইমে ওদের বাসা আর কি যাইয়া কথাবার্তি বলতো এটা এটা, ওই ক্ষেত্রে আর কি বোন লাগতো আর কি। তারপর ওই ওরা বলতেছে তুই যাই গিয়া বাসায় যা, তোর আগে মাথা ইয়া করতে তোর রক্ত অনেক রক্ত যাইতাছে তোর রক্ত শুনে যাবো। তারপর গেছে বাসায়, ওই বাড়ির ওরা আবার কিস করছে যে আমার এই বাড়ির আইসা মানে নানি বাড়ির ওরা কিস করছে বাবার নামে
কেস করতে গেছে।
হ্যাঁ, যে ওরা আইসা ওই বাড়িতে আইসা সবাই মায়ের দৈর কইরা আমার বাড়ি ঘর সব ভাঙে মানে ভাঙে।
এই কেসটা কে করেছে, তোমার মা?
এটা আমার মামা করছে আর কি, মামা
ওই দিনই করেছে না পরে করেছে?
ওই দিনই করছে সাথে সাথে। আবার ওদের আর কি সাপোর্ট ছিল থানার একজন আর কি আমাদের ফতুল্লা থানার একজন সভাপতি, ওর আবার ওনার কাছে আবার আমার মামা কাজ করতো আর কি। তারপর কয় তুমি যাও আমি তোমার এই কেস বলে দিতেছি, তারপর সাথে সাথে যাইয়া আমার মা
তোমার মা এটা ঠেকাইনি কেস,
আমার মায়ের না করছে। তারপর আমার মামা তো বোন আছে না, মামা নি মামা তো বোন এত বছর তোমার মাইরা মাইরা পাঠাই দিছে, ওই টাইমে কেউ নামে কেস মামলার কথা বলছি, কারণ তোমার স্বামী তুমি একদিন একদিন মিলবে। আজকা আমার স্বামীর হাত উড়েছে, আমার মামানি বলতেছে আমরা কেউ রে সার দিব না, এমনকি তোমার পোলারা যদি আগে তোমার পোলাদের নামে শুধু কেস দিব, এই কথা বলছে আর কি আমার মামানি আমার মামাতো বোনেরা।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা পুরো সামাজিক অবস্থাটা এখানে দেখতে পাচ্ছি, একটা শিশুকে কেন্দ্র করে, একটা কিশোর ছেলের রাগকে কেন্দ্র করে, একটা পরিবারের রাগ, সেখানে এই রাগটা হওয়ার পরে বা এই রাগটা যে কারণে হচ্ছে সেখানে তার মার আচরণ কি হওয়া উচিত ছিল, এবং এই ঘটনা ঘটে যাওয়ার পরে তার বাবার মাথাটা ঠান্ডা রেখে কিভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করা উচিত ছিল, এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে সে তার নিজের শ্বশুর বাড়ি গিয়ে তার বউয়ের গায়ে হাত তোলা থেকে শুরু করে সবার গায়ে হাত তোলা এবং পাল্টা তারা গায়ে হাত তোলা, এই লেভেল পর্যন্ত থাকার পরেও হয়তো বা চুপ করে থাকা উচিত ছিল, কিন্তু যখন সেটা থানা পর্যায়ে চলে যাচ্ছে পুলিশ পর্যায়ে চলে যাচ্ছে, তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে শুধু পরিবার না, পরিবার থেকে শুরু করে পুরো একটা কমিউনিটি যেখানে ঠান্ডা মাথায় একটা ঘটনাকে মোকাবেলা করার জন্য একটা মানুষও নেই, এটা আমাদের সমাজেরই একটা চিত্র, এবং এই ছোট ঘটনাকে কেন্দ্র করে কত বড় একটা ব্লাস্ট হচ্ছে। আমরা এখান থেকে ফিরে আসতে চাই ছোট্ট একটা বিরতির পর, মাত্র পাঁচ মিনিটের বিরতি। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আজকে প্রতীক তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে, আমরা এখনো ব্যাকগ্রাউন্ডে রয়েছি, যে ও যে এরকম রাগি, এরকম বদমেজাজি এবং এরকম যে লেখাপড়ায় ভালো করছে না, সেটার পেছনে উল্লেখযোগ্য কারণ যে ওর ফ্যামিলি এবং ওর যে বড় হয়ে ওঠা, সেই ব্যাকগ্রাউন্ডে আমরা আছি। আমরা এখান থেকে ফিরতে চাই, ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আরো যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলো সম্পর্কে যাবতীয় আপডেট পাবেন। আমরা ঠিক পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। অসুস্থ পরিবেশে বড় হলে একটা কিশোর কি ধরনের আচরণ করতে পারে এবং সেই আচরণ নিয়ে আরো বড় ধরনের অসুস্থতা বা অসুস্থ আচরণ পরিবারের তথা কমিউনিটির, পুরো কমিউনিটির, এবং সেটার ইফেক্ট আসলে শেষ পর্যন্ত এই কিশোরের উপরে এসেই পড়ে, সেটাই হয়তো বা আজকের এই অপ্রিয় সত্যের মূল কথা হবে। আমরা একজন প্রতীককে এখানে এনে লাখ লাখ প্রতীক এবং প্রতীকের ফ্যামিলিকে সতর্ক করতে চাই, কারণ একটি সন্তান যদি ঠিকমতো বেড়ে না ওঠে সে কিন্তু আপনি তার সাথে খারাপ আচরণ করছেন মানে আপনার পরিবারের জন্যই বোঝা হয়ে দাঁড়াবে। প্রতীকের ক্ষেত্রে কি হয়েছে আমরা সেটাই দেখব, তবে গল্পের যে জায়গাটা আমরা বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকে ফিরতে চাই। আরো একবার আপনাদেরকে বলছি, যারা এই অনুষ্ঠানে আসতে চান সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইটের মাধ্যমে, এছাড়া ফোনও করতে পারেন। আপনারা যদি ফোন করতে চান তাহলে ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি অবশ্যই ফোন থেকে যে নির্দেশনাগুলো শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। এই ফোনটির রেকর্ড হয় এবং আপনার ফোনটি শোনার পরে গল্পটি প্রচারযোগ্য হলে আমি কিবরিয়া নিজে আপনার সঙ্গে যোগাযোগ করি। এছাড়া চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj। এছাড়া আপনি ওয়েবসাইটের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার পার্সোনাল ওয়েবসাইট হচ্ছে www.rjkibriya.com। আরজে কিবরিয়া যেভাবে লিখতে হবে RJ-KEBRIA, আমি আবারও বলছি RJ-KEBRIA। এই ওয়েবসাইটে গেলে আমার সম্পর্কে যাবতীয় তথ্যগুলো ওখানে পাবেন এবং ওয়েবসাইট থেকে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ওখানে লেস টক নামে একটা সেকশন করা আছে, ওখানে লিখলেই আমি সরাসরি রিপ্লাই দিই। ওকে, যেখানে আমরা ছিলাম প্রতীক সেখান থেকে ফিরতে চাই। তারপর কি হলো, কিস করলো?
তারপর আব্বুর নামে কিস করলো, যে জায়গা কিস করার কথা আব্বুর আব্বু করতো না। তারপর আমার আর কি বিভাগে বলে যে যে জায়গা কিস করার কথা আব্বুর ওই জায়গা কিস করছে ওরা। কিস করার পরে সাথে সাথে পুলিশ বাসে আসছে, আইসে আর কি গ্রামের যারা।
তুমি কি দেখলা, মানে পুলিশ কিভাবে আসলো বা কি ঘটনাটা বলো আমাকে।
যেমন পুলিশ থানা তোরা মারে লয়ে গেছে আর কি, যাইছে ফার্স্ট গেছে হাসপাতালে, খানপুর হাসপাতালে যাওয়ার পরে ওনে আর কি পরে মারতে যাই, যেটা শুনলাম খানপুর হাসপাতালে যাই আর কি সার্টিফিকেট নিছে হাসপাতালে, অনেক মারছে গুরুতর ভাবে মারছে, ওর বুকে ব্যথা, ওর মায়ের দৌড় করার পরে
তোমার মার
মামার মার মামার আর নানির
তিনজনের নিয়েছেন,
হ্যাঁ তিনজন নিয়ে আর কি সার্টিফিকেট নিয়ে আর কি। তারপর আবুরতে আবুর নামে আর কি কেস করলো আর কি থানায়। কেস করার পরে থানার একজন ছিল, থানার সভাপতি ছিল একজন, ওনার কাছে আবার মামা কাজ করতো, সাথে সাথে ওনার আবার পুলিশ পাঠাই দিছি। পাঠানোর পরে আগে আমাদের এলাকায় কেউ ধরার আগে ধরতে যদি আসে না পুলিশে মেম্বার আর মাতবরের কাছে আগে যাওয়া লাগে, তারপর ধরে আনানো লাগে। তারপর মেম্বারের কাছে গেছে, তারপর আবু মেম্বার বলছে যে তুই যাই গা, তোরে ধরে নিতে পারে, কে আমি যাবো, আমার যদি দোষ হয় তারপর আমি যাবো।
মানে মেম্বার তোমার বাবাকে বলেছে?
হ্যাঁ। ওকে, তারপর কয় আমার যদি এমন ভুল থাকে আমি উল্টা করুন, যে মনে মনে হয়েছে এর মধ্যে এই কাহিনী করছে যে তারপর হয়েছে। তারপর আবুরে বলছে, তারপর আবু একটু জিদি, তারপর যায় নাই গিয়া। তারপর ম্যাম পুলিশে আর কি ঘুষ চাইছিল, কিছু টাকা চাইছিল আবুরতে, 15,000 টাকা চাইছিল যে ওর তুই যাব আর কি ধরে নিব না আর কি। তারপর আবু দেয় নাই কিয়া, 5,000 মনে হাত দিল আর নেয় নাই কিয়া। তারপর আমার আবার দাদা একজন ওর নেতা, তারপর ওনাই বলছে তুই ডরাইস না, যা দেওয়া লাগে আমি দেখুন। তারপর আবুর আবার রাজনীতি করতো যার পাওয়ার, আমার নানা এ বললাম যে ওনার যে বলছে ওনার কথা তো শোনা লাগবেই, কারণ ওনার সাপোর্ট দিয়ে চলে। আমার আবুর আবার আপন মামা ওনাই, তারপর আবুর আর কি ধরে লয়ে গেছে, ধরে নিতে নিতে তারপর ফোন দিছে যে টাকা লেগে, তারপর আমরা গেছি, তারপর আর কি স্যার নাই ফতুল্লা থানায় নিছেন। থানায় নেওয়ার পরে তারপর আমি তো নানি বাসায় আসলাম এই কাটা হাত নিয়ে। তারপর আমি মারে বলছি যে এমন এমন করে আমি কিছু জানি না, তোর লইগা আজকা এই তিন চারটা ফ্যামিলি ভাঙ্গে যায় গেল গা, তোর কথা আমি কিছুই শুনতাম না। তারপর আমি
কার কাছে গেছো তুমি? তোমার মায়ের কাছে গেছো?
কারণ কেস যেই দেখ, আমার মা যদি বলে যে আমার বাবা নির্দোষ, যে বাবার কোনো বেশি একটা ইয়া ছিল না, ওরা চাই দিব আর কি, পুলিশ বলছিল বাদী পক্ষ আমার লাগবে আর কি, ছাড়াই দিলি। তারপর আমরা গেছি, আব্বুর মোবাইল মোবাইল সব দিয়ে গেছে আমি বলতাম। তারপর আব্বু মাথা ফেটে আছে না, ওষুধ তো আবার আমরা নিতে ভুলে গেছি। আব্বু বলছে যে আমি, তোরা চিন্তা করিস না, আমি কালকে সকালের ভিতরে যাবো গা, আমার আজকে মাথার ওষুধ, মাথা অনেক গুরুতর ভাবে অসুস্থ হয়েছি, তারপর আমি ডাক্তারখানা যে টাইমে হাসপাতালে যাবো ওই টাইমে তো দাদায় থানার ওগুলোকে কথা বললা, তারপর আমার যেমন লয়ে যাবো। তারপর আমার গোতে আর কি থানার ভিতরে তার ফোন করার নিয়ম নেই। তারপর আবু মোবাইলটা আমার গোতে কাকার কোমরে ছিল, কোমরের মধ্যে, তারপর সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা বাথরুমে দেওয়ার সিসি ক্যামেরা থাকে না একসাথে। তারপর আবুর মোবাইলটা দিছে আর কি, আবুরে দিছে কাকায়, তার কথা বলার জন্য দাদারে। তারপর
মানে তোমার বাবা কি কতক্ষণ ধরে নিয়ে গেছে?
হ্যাঁ, থানার ভিতরে আর কি,
সব থানার ভিতরে। তুমি ওইখানে থানাতে ছিলা?
হ্যাঁ, আমার নিয়ে গেছে, কারণ আমার পুরো ওই সময় আমি লঙ্গি পরাইছিলাম গোসল করতে যাবো, গোসল করতে আসি স্কুলে পরীক্ষা দিতে যাবো না, তারপর ওই লঙ্গি আর কি বই আছে, ওই লঙ্গি লয়ে আসি। ওই এইগুলা নিয়ে আসলে তো কাম হইব না, যে পক্ষ কেস করছে বাদী পক্ষ নিয়ে আসা লাগবে আর কি বললো।
আচ্ছা, মানে তোমাকে দেখাচ্ছিল যে সামহাও তোমাকে দেখিয়ে কোনো কারণে এটা নিস্তার পাওয়া যায় কিনা?
হ্যাঁ।
আচ্ছা,
তারপর বলছে বাদী পক্ষ আনা লাগবো। তারপর ওই দেখছো তোর মার কাজটা কি ঠিক হয়েছে? আমার কাকা বলতেছে, কাকা ফুফুয়েরা আছে না, ওই তোর মার কাজটা ঠিক হয়েছে যে তোর বাবার জেল দিল, কত মামলাই অবস্থা। আমার আব্বুর নামে যে টাইমে আব্বুর রাজনীতি করতো, অস্ত্র মামলা দিচ্ছে, অনেক ধরনের মামলা দিছিল আব্বুরে, ওই টাইমে পুলিশে ধরে নিতে পারেনি। আর এই সামান্য তোর কারণে আজকে আমার ভাই জেল, মানে ফুফুয়েরা বলতেছে আর কি। তারপর বলতেছে, তারপর আমার খুব খারাপ লাগতেছে, ওই সময় ফুপুর কথা আর কি খারাপ লাগতেছে, কি কি কাজটা করলাম যে আমার কারণে আমার বাবা জেল গেল, এই এই যে ডিয়ারিং মামলায় আমার বাবার জেল নিতে পারেনি। তারপর আমি এই রক্ত বীজ আর কি লুঙ্গিটা দেখাইতেছি পুলিশে, যে এই রক্ত কত রক্ত বাড়িছি, এই দেখানোর পর কাজ না করলো যে বাদীপ খানা লাগবো। তারপর আবুরে ফোন দিলাম আর কি, এই কথা বলার পরে আবুর কাছে গেলাম, তারপর আবুরে ফোনটা দিলাম। ফোন দেওয়ার পরে আবু নিল, নেওয়ার পরে আর কি বাথরুম যেটা অনুযায়ী ফোন করছে, তারপর এক পুলিশ তো দেখছে, আমরা তো জানি না, আবুরতে মোবাইল দিয়ে দিছি। তারপর পুলিশ দেখার পরে আবুরে বলতেছে মোবাইল দেন, আবুরতে মোবাইল নিছে, মোবাইল নেওয়ার পরে তারপর বাইক ফোন দিছে, আমার নাম্বার আবার সেট করে আসছিল, তারপর বাইক ফোন দিছি, মনে মনে আপনার ভাই তো মোবাইলের লগে ধরা পড়ছে, ভিতরে মোবাইল আপনারা দিয়েছেন, আপনাদের নামেও মামলা হইব, আর ওনার যে এই মামলা আরেক মামলা দিতে পারবো, বলে মোবাইলের লগে ধরা পড়ছে ভিতরে, আপনারা কিছু টাকা নিন। তারপর যেমনি কইছে, তারপর আব্বু কয় কোনো টাকা মুখে দেওয়া লাগবো না। তারপরও যত কাকা মনে করছে কিছুটা হালকা হইব টাকাটা দিলে, তারপর 2000 টাকা দিছে, তারপর মোবাইলটা দিছে। তারপর অনেকদিন পর, মানে দুই তিন দিন গেছে রাখছে ইয়ার মধ্যে, দেখে দাদা কিছু করতে পারতেছে না। তারপর উনি আবার চেয়ারম্যানে দাঁড়াইতো, আর যে কেস করছে ওনারও চেয়ারম্যানে দাঁড়াইতো, দুজনে কথা টাকা দিল, এক জানি লই আর কি, ফ্যামিলি বিষয় লিয়া, আর বন্ধুত্বর আর কি গেছে নষ্ট হইয়া লেগা, পাওয়ার দিতেছে যে নানি বাড়ির যারা যে কেস দইল, পাওয়ার দিতেছে আমার দাদাও ছুটানোর চেষ্টা করতেছে, পারতেছে না। তারপর তিন দিন পরে আবুরে নারায়ণগঞ্জ জেলায় পাঠাই দিল আর কি, যেটা বলে কারাগার, কারাগারে আবুরে পাঠাই দিছে। তারপর আমরা গেলাম ফতুলা খাবার দাবার নিয়ে, তারপর টাকা মো নিয়ে লয়ে গেছিলাম। তারপর আবুর অনেক টাকাই না কি আজ টিম আনার কথা ওই টাইমে তো আনেন, আর কাকাই বুঝতে পারছে যে উনি ওরা যে কাজটা করতেছে টাকা খাইবো কিন্তু সারতো না, কারণ হাই ওপর লেভেলের হেরা পাওয়ার দিছে। তারপর টাকাটা দেনে, তারপর খাবার দাবার নিয়ে গেছে, তারপর ওনারে ইয়া কারাগারে পাঠাতে হয়েছে। তারপর আমরা গেছি, যাওয়ার পরে আমরা ইয়ার মধ্যে গেছি আর কি, জেলে গেছি, যাইয়া দুই তিনবার টিকিট আসছি যে আসেন আর কি, যেটা কাটা লাগে টিকিট কাটলে ভিতরতে আবুর কাছে এটা যাইবো, তারপর আবুরে আর কি আনবো, এমন সিস্টেম থাকে না, এটা দুই তিনবার ট্রাই করছি আই না। আমরা তো মনে করছি কি নাকি আবুরে কিছু করছে নাকি ওরা। তারপর অনেক ইয়ার করার পরে দাদার ফোন দিলাম উকিলের কাছে, উকিলের মুহুরি লয়ে ডাইরেক্ট ডাইরেক্ট ভিতরে ঢুক, মানে যেটা বলে 1400 টাকা লাগে, 1400 টাকা দিয়ে ভিতরে ঢুকা লাগে। তারপর এটা লাগে নাই, চতুর্থবার যে টাইমে কাটছে ওই টাইমে আবু আসছে, আবু দেখা তো আবু আমার দেখা, আবুর মাথা বেন্টিস, তারপর আবু তিন দিন গোসল না করলে মানুষ একটা কেমন দেখা যায় না, দেখা তো আমার খুব কান্না, আবু কান্তাছে।
কয়দিন পর আসলো মানে জেলে? তখন তো জেলে।
হ্যাঁ,
কয়দিন পরে দেখা হলো?
পাশের দিনই দেখা হয়েছে, চারবার টিকিট কাটার পরে আর কি। তারপর দেখা আব্বু কান্দাছে, তুমি কাইন্দো না, তুমি চিন্তা করো না, তোমার এই দুই ভাই কেমন আছে, ওদের তুমি দেখা রাখো, টেনশন করো না। কিন্তু আমার আব্বু আমারে রাগের সময় রাগও করতো, খুব আদর করতো, খুব আদর করতো। আর তুমি আমার বেশিরভাগ সময় তুমি করে বলতো, আবার জি তুললে তারপর আবুর কান্দা দেখে আমি আর থাকতে পারিনি, সে আবু কান্দাছে। তারপর কাকা আরেকজন ভাই ছিল, আবুর বন্ধু আমার আর কি সম্পর্কে ভাই লাগে, ওই বলছে তুই যাই গিয়া ওরা তোর আবু আর কথা বলতে পারতো না, তুই যদি থাকস ওরা ভাই ইমোশনাল বেশি হয়ে যেতে আসে। তারপর আমি গেছি, বাড়ি গেছি, আমার তো কান্না অনেক, আর হাতে বিনটিস এইভাবে যেমন হাত ভেঙে গেলে যেমন করে থাকে না, এইভাবে রয়েছি। আবার অনেক মানুষ চিল্লা চিল্লি কিছু বোঝা যায় না, আমার যদি আবার ঠেলা ঠেলি যদি আবার রক্ত যদি আবার যদি
সবাই দেখা করতে আসছে, আওয়াজটা অনেক বেশি লাগছিল
অনেক। তারপর ঠেলা ঠেলি কিছু বোঝা যেতে না, গরম ফ্যান তিনটা সারার পর অনেক গরম। তারপর আমার হাত দিয়ে যদি আবার রক্তবারি হয়ে, তারপর আমার পাঠাই দিছে বাইরে। তারপর কইছে মামার সাথে দেখা কইরা, মানে যে দাদার কাকি কইলাম যে নেতা, তারপর মামার সাথে কথা বলে দেখ কি করা যায়, উকিল মুকিল ধর। তারপর আব্বুর নামে কি কেস দিছে, কি কি তাকে দিছে, যে নারী ও শিশু নির্যাতন কেস দিছে। তারপর বাড়ি দিছে যে লুটপাট, বাড়িঘর ভাঙ্গা আর কি, যেটা এটা দিছে। তারপর এই কেস দিছে, ওই এভাবে এই কেস কিভাবে শুরু হন যায় তোর মামার সাথে কথা বল। তারপর ওদিন কই কোর্টে গেলাম, দাদায় আবার কোর্টে এক উকিল, উনি নানুস ক্লাবের সদস্য, উনি একজন উকিল, ভালো উকিল, ওনার সাথে কথা বলা ইয়া করছে, তোমার কারণে আজকে এই দশা, আচ্ছা তুমি কি কি হয়েছে পুরা ঘটনা কইছে। আর ওনায় আমারে বললো, তুমি চিন্তা করো না আর কাইন্দো না, তোমার বাবারে যেমনি হোক সুরাম, আর তুমি তোমার নানি বাসায় যেমনি হোক তোমার যদি গাইলো তারপরে যাইবা, তোমার কারণ তোমার মায়ে গেলে এটা ইজি হয়ে যাবে, আর তোমার বাবা একটু তাড়াতাড়ি সারা পাইবো। ইসারা যে কিস দিছে বের হওয়া মনে হয় 6-7 মাস লেগে যেতে পারে। আমি এই শুনে আরো কান্না, যত হোক যাওয়ান লাগবো। তারপর গেছি, মার যাওয়ার পরে না মায়ের যত মায় না ছোট মা যাওয়ার বাইরের লগে আর কি মার অনেক মিল, ওরে ওই যাইতো হয়তো ওরে যাওয়ার খবর পাঠাইতো এই এই ফাঁক দিয়ে যত রাইতো তো না, আমার মা এসে আমার বাড়িতে জামা কাপড় মার যত জামা কাপড় আছিল ওই লয়ে যাইতো। তারপর আমার লয়ের মানে দেহ হাত মুখ দিতাম, আমি জিদ দিতাম তোমার লেগে মনে মন। তারপর কই কি যাইস তোরা খাই আইসা, আমার তোর নানি ভাই জিয়া এসে আমি কই কি যাই, মা যখন কইছে যাইয়া দিই আবুর সুটান যে কেমনে মার সাথে কথা বললে দেখি। তারপর মারে বললাম যে মা যত হয়েছে ভুল হয়েছে গা আমার লেগে আজকে এমন, আর মায় ওখানে কিন্তু যাবরাইছি আর পরে যে তোর লেগে আজকে তিন চারটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। তারপর মায় মামাকে বলতো আর অনেক তো কেস মামলা যাই হয়েছে, ওর জেল খাচ্ছে ওর বেশি দিন রাখতে পারতেন না, ইসা সাইয়া দেন আমার পোলা পাইন না কষ্টে কষ্ট করতেছে, আমি তো খাইতেছি আপনাকে নি আমার পোলা পাইন কিন্তু কষ্ট করতেছে না, ওর সাইয়া দেন। তারপর কই মামায়েরা কই কি ও আইলে আরো বেশি ইয়া করবো উলাইবো, আর আমগো আইয়া আরো বেশি মায় দূর করবো। আর ইসারা আমার আব্বু বলছে জেল থেকে আমি বের হইতে পারলে ওদের একটা আর ছাড়তাম না, এই বয়টা আর কি পাইতেছে। তারপর আবুর আর কি ছুড়ানোর লেগে মামারে বললাম, মামায় কই কি তোর বাবা থাইকা অনেক মারা দো মারছে, তোর মারে মারতে মারতে খানপুর হাসপাতালে পর্যন্ত নিয়েছে, নিয়া কয়দিন ছিল দেখছো তো, এটি নিয়া পত্রিকায় সুদা দেওয়া হয়েছে। তারপর তুই তোর বাবা থাইকা কয়দিন জেলে থাইকা একটু ভালো ইয়া হোক, আমি তো বুঝি যে আবু ভালো হইতো না, আর আর আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আর অনেক পর্যায়ে মামারে আমি যেমনি বললা মানে মিল আর ইয়াটা বলতেছি যে তুমি বাদী পক্ষ গেলে মামা ইজি হয়ে যাবে।
তারপর তোমার বাবা জেলে আছে,
হ্যাঁ জেলে। তারপর আবু বলতো তুই তোর মামার কাছে যে ভাই যতই হোক বাবা তুমি কিন্তু ওই ভাই যেও না,
জেলে থাকা অবস্থায়।
হ্যাঁ জেল থাকতে।
তুমি কি রেগুলার দেখা করতে বাবার সঙ্গে?
মানে ডেলি যাইতো বলতে আমি দুই দিন একদিন পর পরই যাইতাম।
তোমার মা যেত?
হ্যাঁ মায়ের যাওয়ার চেয়ে সরস আমগো নিয়ে আর কি।
তোমার মা তখন কোথায়? তোমাদের সাথে?
নানিদের বাসায়।
তখন আসে নাই?
না। তারপর
তুমি তোমার ভাই বোন ছোট ভাই বোন মিলে কোথায় থাকতা?
আমাদের নিজের বাসায়।
রান্না বাড়া করে খাওয়া তোকে?
আমার কাকি খাওয়াই তো, আর মাঝে মাঝে ভালো কিছু রান্নালে নানির ভাই যা খাইতে।
কি হচ্ছিল মানে তোমার মা কি বলতো, মার সঙ্গে যোগাযোগ করতে?
আমার মামানির কথা আমার মামায় চলে আর কি, যেটা বলে
ঠিক আছে।
তারপর আমার মামানি আর কি কয় কি না কয় থাকে এত টাকা কিস মামলা করে নষ্ট করছি, পরাবার ইয়া করমুনি এটা সেইটা বুঝে কাগলকে এমন করছে। তারপর মামানির হাতে পায়ে ধরছি, মামার অনেকবার পায়ে ধরছি, মামারে আমি পরিস্থিতির শিকার। তারপর দশ দিন হয়েছে আর কি, কয় কি আবু বলছে, তারপর আবুরে কি জানি বলছে আমার তুইয়া গেছিল আর কি একদিন নেই নাকি, আবুর যেমনি কাকবর দাদা গেছিল দেখা করতে, তারপর যেমনি বলছে বলার পরে
বাবা বলতো যে তুমি
ওই বাসা যাও না, আর কারণ আমি তো জানি আবুরে ছুড়াইতে হইলে এক মাসের ভিতরে ছুড়াইতে হইলে ওই ভাই যাওয়া লাগবো, আমি যেমনি হোক বাবারে ছুড়ানোর চেষ্টা করতেছি। তারপর আবু যেটাই হোক অন্তে এই জেল থেকে তো আমার মারতে পারতো না, আমি যেমনি হোক বাবার ছুড়ার লেগে যাম। তারপর একদিন আবু বলে তুমি যাও বাবা, তুমি ওবে যাও, তোমার মায়ের যেমনি হোক হাতে পায়ে ধরে যাবো। তারপর আমি গেছি মায়ের লগে, তারপর মায়ের কয় আচ্ছা আমি দেখি। এই সময় মায় বলতো আমরা আমগো সামনে বলতো, আমি আমগো ছাড়াও আর কি বলতো, এক কথা দুই কথা আমার মামানির সাথে তোকা থেকে আমার মায় আর নানি ওই ঘরে খাওয়া বন্ধ করে দিছি। মায় বলতাছে যে তোর বাবারে আমি নিজে যে ছুড়ে লইম ওদের কামার লাগাইতাম না। তারপর কয় কি আয় তোর বাবার সাথে দেখা করতে যামু যে এত টাকা দিয়া তোর বাবা আইবো, আমি কই আই তো না মনে হয় আর তুমি যাইবা কেতে। তারপর মায়ের যাওয়ার চেষ্টা করছে গেছিল আর কি, যে টিমে গেছে আমাকে নিয়ে গেছিল, আমার নিয়ে গেছিল ওই সময় আর কি, জেলটা দুইটার পরে অফ করে দেয় আর আবু আসতে পারে নাকি। এছাড়া আর মুখে কাটতে জানি শুনছে মামায়, তারপর মারে অনেক গালাগালি করে যে তোর লেগে আজকে আমগো উপরে জয় আমার বউ বৃদ্ধ মায় সুদ্ধা ইয়ে করে আর তুই গেলি, মানে মাঝে মাঝে তোর লই গিয়ে আমাদের বাসায় কার্য হয় আর রাগ করে আসোস, আর আমাদের আর বোনরা দুই মুন না তোর কপালে এমন কে। তারপর অনেক
তোমার মা থাকা অবস্থায় গালিগালাজটা করছিল, তো এটাই আমি চিন্তা করছিলাম, মানে এটাই বলার ছিল এখানে আসলে যে এরপরের স্টেপটা হচ্ছে এটা। খুব সহজেই কল্পনা করা যায় যে যে বোনকে তারা সাপোর্ট দিয়ে এই যে মামলাটা করলো, খুব স্বাভাবিক ভাবেই সেই বোন কিছুদিন পরে মানসিক ভাবে দুর্বল হয়ে যাবে তার হাজবেন্ডের প্রতি, তার সংসারের প্রতি, কারণ তিনটা ছেলে মেয়ে তখন, তোমরা তিন ভাই বোন না, তো দুর্বল হয়ে যাবে এবং এই মামলাটা আদৌ টিকবে না, যে কোনো ভাবেই হোক সেই বোনের জন্যই তাদেরকে আবার ছাড়িয়ে নিয়ে আসতে হবে। এইখানে মাথা গরম করে এইভাবে ইনভলভ হওয়া, ফ্যামিলির ইনভলভ হওয়া মানে হচ্ছে সম্পর্কের মধ্যে একটা কঠিন দাগ ফেলে দেয়া, এবং ওই সময়টাতে মাথা ঠান্ডা রাখাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল, যেটা ফ্যামিলির কেউই করেনি। এখন এর পরে গালিগালাজ হবে, যেটা আমরা তাই মানে কল্পনা করছিলাম সেটাই হচ্ছে, খুব স্বাভাবিক। তো তোমার মাকে তোমার মামা গালিগালাজ করছিল এটা, তারপর
তারপর নানি আর আমার মায় একসাথে থাকতো না আর খায় নাই আর কি, নিজের একলা পাক করে খাইতো। আর ওই টাইমে মামানি বুঝতে পারছে যে এই কিস্তা আর টিকতো না, আর তোমার তো যতই টাকা নষ্ট করি সামনে দাঁড় কিছুই তো না, তোমার বোনই যদি যায় তাইলে তো আর কিস্তা বাতিল হয়ে যাবো। তারপর মামা আবু আর কি কেসের আর কি একটা হাজিরা ডেট হয়েছে ইয়াদিন পরে, আবুরে ধরে নিছে সবে বরাতের দিন আর কি, যেদিনকে সবে বরাত এদিনকে ধরে নিছে, আর হয়েছে যা পনেরো দিন, মানে রোজা আর কি শুরু হয়েছে আর কি, ফার্স্ট রোজা। তারপর
তখন ওই সময়টা থেকে তুমি লেখাপড়া স্কুলে যাচ্ছিলে নাকি একবারে পুরোপুরি বাড়িতে
বসা ছিল, পরীক্ষা চলতেছে, টেস্ট পরীক্ষা দিয়েছি
কিন্তু তুমি বাড়িতে বসা?
হ্যাঁ, আমি এক পরীক্ষা দিয়েছি, দ্বিতীয় পরীক্ষা দিতে পারিনি।
দেখেন মেসা কার্ডটা কত লেভেলে হতে পারে। ওকে,
তারপর মানে রোজা শুরু হয়েছে, আর অনেক জেলের মধ্যে তো খাবার তেমন একটা ভালো দেন, আর আবু আমার ভালো খাবার ছাড়া খাইতেও পারে না। তারপর আবু মানে রোজা রাখলো, জেলে রোজা রাখতেছে। তারপর আবু আর কি যে উকিলে বললো তোমার মামার সারা তো হইতো না, তারপর আমি চেষ্টা করব। তারপর অনেক ঘুরা মুড়ার পরে, তারপর মানে যার যে মন হাতে পায়ে ধরা লাগে, যার সামনে জীবনে কথা বলতাম না তারও হাতে পায়ে ধরা লাগতেছে না। তারপর আবুর একদিন হাজিরা ডেট হয়েছে, এমন দিন তোমার মা নিয়ে এসে আমি বলছি যে মা রাজি হইতে পারে। তারপর মামার সাথে আমি মামার হাতে এবার ধরছি, কয় যা তোর বাবা ভালোই তো না, মানে যেদিনকা রোজার পনেরোটা আর কি ওইদিনকা, কয় তোর মামা তোর বাবাই তো আর ভালো হইতো না, তোর দিকে চাইয়া যে আমি জামুনে হাজিরা দিতে, আর যদি বাদীপক্ষ না যায় তাই তোর বাবা জামিন পেয়ে লেব। তারপর এটা বলছে আমরা তো শিউর যে আব্বু আইব অনেক খুশি। তারপর গেলাম থানার মধ্যে, তারপর কয় উকিলের সাথে দেখা হয়েছে, উকিলের সাথে দেখা হয়েছে মতন, তোমার মা হেরা আসছে কেউ? আমি কেউ আসে নাই, আর বলছে কেউ আসবো না, না আসলে বেলে ইজি দেবো। হ্যাঁ ইজি হইব। তারপর কিছুক্ষণ পরেই দেখি যে আমার মামা আসছে, মামা আসছে মতন, আমরা মামার অনেক জানি তো যে কোর্টে কত লোক থাকে। তারপর এতজন মামা লোকের সামনে মামারে বলি মামা যে আপনি বলেন, আপনি তো বলছেন যে ইয়ে করবেন, না 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 তোর বাবা ভালো হইতো না আর জীবনে ভালো হইতো না। আর মামার একজন বাইরার আর কি বাইরার ছেলে একজন উকিল, ভালো উকিল ওনারে দর্শরা। তারপর না 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 তোর বাবা ভালো হইতো না এটা সেটা বলতেছে আর কি। তারপর আর একটু কিলে জিগাও, কয় তোমার মামার হাতে ধরো, দেখো মামা দো, যতই হোক মামা বাগি না মনটা বলতে পারে,
মানে এটা তোমাকে শিখিয়ে দিচ্ছি,
শিখিয়ে দিচ্ছি আর কি উকিলে। তারপর আমি পায়ে পর্যন্ত ধরছি মামা, মামা এক জারি দিয়ে ফালাই দিছে আমার, কয় তোর কারণে আজকে এইসব তুই তোর লেগে আরো সামনেতে আরো অনেক কিছু দিতে পারে। নাম শুনতাম না তোর বাবা সাজা বুক করে, তারপর জানি কারণ মার বুঝাই থুয়েছে যে মামাই যাই আর কি আপুরে যাবিনি ছুড়ে আনবো, আর মামাই উল্টাটা করতেছে। তো এই হাজিরা আসতো না যদি মামাই যদি উল্টা সাক্ষী দেয়। তো সামনের হাজিরা যতই মামাই বলুক মারে আমরা নিয়ে আসবো, এটা তো শিউর সারা পাইবো। তারপর যেমনি হোক অনেক উকিলে কি করছে জানি না, তারপর আমার কারা আমার কোর্টে আর কি দাঁড়া করেছে আমার আমার বাইরে মনে মনে আমার বাবা সাক্ষী দিছি যে আমরা এখন আমার।
তুমি এই যে এই বয়সে কোর্টে যে দাঁড়ালে যে জায়গাগুলোতে সভাপতি, আমাদের একটা ধারণা যে ওখানে যারা দাঁড়ায় বা যারা যায় তারা খুব একটা ভালো মানুষ না, আমরা এরকম ভাবি সামাজিক ভাবে চিন্তা করি, তোমারও নিশ্চয়ই এরকম চিন্তা ছিল, তোমার কেমন লাগছিল?
অনেক কষ্ট লাগতেছে যে বাবার লেগে আজকা একটা সামান্য জিতে লেগিয়া পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল, অনেক খারাপ লাগতেছে।
কোর্টে দাঁড়ালে তুমি আর তোমার ছোট ভাই, তোমার ছোট ভাইয়ের বয়স কত তখন?
তখন ১৩,
১৩ বছর বয়স। তোমার ভাই কেন দাঁড়ালো কোর্টে?
কারণ আমার ভাই আমার আমার জন্য কিছু মামলা দিছে, আমি তো উল্টা সাক্ষী দিতে পারি, তাই আমার বাইরে আর কি দাঁড়া করেছিল সাথে।
তো দাঁড়ানোর পরে কি হলো ঘটনা?
তারপর আমাদের জিজ্ঞাসা করছে তোমার বাবাই কি ইচ্ছা করে এমন করছে? আমরা
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। এই প্রশ্নের উত্তর আমরা পাবো মাত্র চার মিনিট পর রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। একটা কিশোরের বেড়ে ওঠার জন্য সুস্থ পরিবেশ দরকার, এবং সেই পরিবেশের প্রাথমিক সূতিকাগার আমরা যদি বলি সেটা হচ্ছে তার পরিবার। অর্থাৎ যে পরিবেশের মধ্যে সে বড় হচ্ছে সেই পরিবেশই তাকে ঠিক করে দেয় সে কি ধরনের আচরণ করবে। যেই আচরণটার জন্য আজকেও লাখ লাখ মানুষের সামনে নিজের অপ্রিয় সত্যগুলো বলছে, ওর জীবনে যত বড় দুর্ঘটনা ঘটে গেছে যেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, খুব শীঘ্রই সেটা আমরা জানতে পারবো, সেই যে ঘটনাগুলো সে ঘটনার জন্য ওর শক্তিশালী ব্যাকগ্রাউন্ড ওর এই পরিবারের আচরণ এবং একটা অসুস্থ পরিবেশের মধ্যে বড় হওয়া। আমাদের দেশে প্রতিনিয়তই এরকম সামাজিক পারিবারিক গোলযোগের কারণে অসংখ্য অসংখ্য কিশোরের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আমাদের এই জায়গাটিতে অনেক অনেক বেশি কনসেন্ট্রেশন দেওয়া উচিত। আমরা মাত্র চার মিনিট পর আবারও ফিরে আসছি প্রতীককে নিয়ে। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার এই অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। আবারও বলছি ঠিক চার মিনিট পরে ফিরে আসছি।
বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা আর একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে লাখো জনতার মুখোমুখি হয়েছে প্রতীক, ১৭ বছরের প্রতীক, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আমরা কথা না বাড়িয়ে প্রতীকের কাছে আবারও ফিরছি। প্রতীক, আমি যেখানটায় বিরতি নিয়েছিলাম তোমাদেরকে জাজ বা উকিল প্রশ্ন করছে যে কোন একটা প্রশ্ন, সেখান থেকে আবার বলা হয়। তারপর
তারপর উঠে দাঁড়ানোর পরে আমার মানে আমরা বলতে লাগলাম যে কিভাবে ঘটনাটা ঘটছে, মানে আবুর আর কি বাঁচানোর জন্য অনেক কথা বলতাছি, মিথ্যা সত্য মিলে বলতাছি। তারপর
এগুলো কি তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছিল? উকিল আগে শিখিয়ে দিয়েছে?
উকিলে শিখিয়ে দিয়েছি।
উকিলে কি কি শিখিয়ে দিয়েছে?
বলেছে তোমার বাবা ওই বাইর যা ঝগড়া করতে যায় নাই, যে তোমার মা নিয়ে আসতে গেছে, তারপর তোমার মায় উল্টাপাল্টা তোমার বাবার বলছে, তারপর তোমার বাবা জিদ দিয়ে এই কাজগুলো করছে, এইসব শিখিয়ে দিছে আর কি।
আচ্ছা, তোমরা ওই শিখানো অনুসারে কথা বলেছো?
হ্যাঁ।
ওকে, তারপর?
তারপর উকিলে আমাদের কথা শুন না দুই বের, তারপর আবুরে আর কি জামিন দিছে আর কি। জামিন দেওয়ার পরে,
আচ্ছা ওই সময়টাতে তোমার মামারা সাক্ষী দেয়নি উল্টাপাল্টা? যেটা
মামারা ছিল না, মামারা
ছিলই না। আচ্ছা,
মামারা ছিল না, তারপর উল্টাপাল্টা সাক্ষী দেয় নিকা। তারপর আব্বু শুনছি যাবেন, তারপর আবার গেছি, অনেক খুশি তো আব্বু যে আব্বু আসবো, ঈদের মাত্র আর ১৫ দিন বাকি, আর আব্বু অনেক ছাড়া পাইবো। আমরা মনে করছি ঈদে আব্বুর সাথে ঈদ কাটাইতেই পারতাম না। তারপর গেছি, তারপর আবুরে বললাম যে আব্বু তুমি আর ১৫ দিন পরে ছাড়া পাইবা। তারপর আব্বু শুনা খুশি হয়েছে, তারপর মানে আর কি বিকেলে, তারপর সারা পাই পাইবো যে সকালে আর কি, যারা বিকেলে একদিন আর কি থাকা লাগে রাতটুকু থাকে আর কি, সকালে যারা সারা পাইবো, রায় যদি বিকেলে হয় তারপর সকালে আর কি সারা পায়। তারপর বিকাল হইতাছে মানে ৩টা, তারপর আমার ফুফু আমি আমার ভাইয়েরা গেছে, তারপর চারটা বেজে আছে, তারপর আইনা আর জামিনের লিস্ট বাইরে টাঙ্গাই দেখি কি জামিন পাইবো, এর মধ্যে আবুর নাম নাই। তারপর পুলিশের লগে যোগাযোগ করলাম, পুলিশে কইলো ওনাই তো সকাল 8 বাজে সারা পাইবো, আর আপনারা যদি অনেক যদি নিতে চান বিকালবেলা ওদের সাথেই বার হইব, 1,000 টাকা লাগবো আর কি, 1,500। পুলিশে এসে ঘুষ দিছে, তারপর আবু আসবো আমরা যা জানি, আর এখন ওরা এটা এটা করতেছে বসে রয়েছে, আর আমি ওই সময় আমার হাত ভালো হয়েছে, আর আমরা তো ক্রিকেট খেলা পছন্দ করি অনেক। তারপর কমিশনার আছে না জেলের কমিশনার, ওরা জেলখানায় আর কি থাকে ওদের সাথে আর কি, সবাই মানে ছোট বাউন্ডারি গরুল ক্রিকেট ক্রিকেট খেলছি, ক্রিকেট খেলার পরে অনেক ক্রিকেট খেলার পরে হঠাৎ করে দেখি আবু বাইরে হয়েছে জামা কাপড় নিয়ে। তারপর আবুরে জাবড়ায় ধরলাম যে কান্নাকাটি করতেছি, তারপর আবুর দেখি মুখ চোপা শুকিয়ে গেছে, দাড়ি গুলা বড় বড় হয়ে গেছে। আবু অনেক খাবার দাবার নিল আর কি, রোজার সময় তো
কয় মাস পরে বের হলো,
পাক্কা 1 মাস 30 দিন 29 দিন আর কি, 29 দিন
পরে।
তারপর
কে কে ছিল ওই সময়টাতে বের হওয়ার সময়? তুমি ছিলা?
হ্যাঁ আমি ছিলাম।
আর
আমি ছিলাম, আমার কাকা ছিল, আমার ফুফু ছিল, আর আমার একজন ভাই ছিল আমার আব্বুর বন্ধু।
তোমার মা আসেনি?
হ্যাঁ না, মা আসলে তো আবুরে মায় অনেক ভয় পায়, মানে যদি আবার ওই জায়গায় যদি উল্টা পাল্টা মান সম্মান মার নষ্ট হয়ে যায়,
এই ভয় আসেনি?
এই ভয়।
মা তখন কোথায়? তোমাদের বাড়িতে?
নানি বাসায় থাকে কিন্তু আলাদা দেখায়।
নানির বাসায় থাকে কিন্তু আলাদা খায়? চিন্তা করে দেখুন মানে ঘটনা কত জটিল হয়ে গেছে এই সামান্য রাগারাগিকে কেন্দ্র করে। তোমার নিজের কাছে খারাপ লাগতো না যে তুমি যদি ঘটনাটা না ঘটাতে তাহলে তোমার বাবা মা?
হ্যাঁ এখনো তো আমি এটার জন্য অনেক খারাপ লাগে যে কি কারণে কি এর থেকে হয়ে গেল।
আচ্ছা ঠিক আছে, তারপরে তুমি কি করলে বাবার সাথে?
তারপর শর্মার নিয়ে আসেনি কি, রোজা বিষ্ট হয়েছে, তারপর ওইদের মার্কেট করা লাগবো না, তারপর ওই মার্কেট করতে মনে নারায়ণ আসি নাই, ডাকে এসেছিলাম আবুর সাথে, তারপর মার্কেট করে লয়ে গেলাম সবার জন্য বাড়ির। আর আবু তো ওই সময় বেকার খুব, যে তারপর মার জন্য জামা কেনার চেষ্টা করছিল আব্বু, কারণ মার জানে যে মার কোনো দোষ নেই না, মার লেগে একটু মায়ের ভালোবেসেছি তো বিয়ে একটু মায়া থাকবোই। তারপর মার জন্য জামা কিনলো, জামা কেনার পরে আমরা তো জানি না যে মারে আনবো, আনার চেষ্টা করবো, তারপর মার জন্য জামা কিনে নিছে, তারপর আমার সবার জন্য নিছে। আর কয়েকদিন পরে আর কি মারে আনার জন্য, সামনে ঈদ রমজানের ঈদ, মারে আনার জন্য লোক পাঠায়, মায় আয় না। তারপর একদিন দুই দিন অনেকজন পাঠানোর পরে ঈদের পরে মায় আর কি আসছি, ঈদের 15 দিন পরে আসার পরে সবাই মায়ে কান্নাকাটি করতেছে যে আবু বুঝতে পারছে আবু আর এমন একটা জিদ্দে হয় নাকি।
আমাদের কতদিন পরে মাকে নিয়ে আসলো?
2 মাস পরে।
ও বাড়িতে এসে তোমার বাবা আরো 1 মাস থেকেছে একা একাই আলাদা, তারপরে তোমার মাকে নিয়ে আসলো? ওই বাড়িতে গেল, নিজে থেকেই গেল?
লোক দিয়ে নিয়ে নয় আর কি,
লোক দিয়ে নিয়ে আসলো। তোমার মা আসলো?
হ্যাঁ আসছে, অনেকজনে বুঝাইছে নানি কয়দিন আর একলা খাবি সব বুঝাইছে। তারপর যতই হোক তোর পোলারা এইবারকার যদি না বুঝে আর কিছু করার নাই, তুই বাড়ির এক পোলা নষ্ট হয়ে গেলে কি আর দুইটা তো আছে ওদের দিকে চায় যা। তারপর মায়ে আইসে আমরা মনে করছি আব্বু কোনো হালকা কথাই মারে মারবো, মারে দেখি কথাবার্তি ভালোই ব্যবহার ভালোই করতেছে, কারণ আবু বুঝতে পারছে মায়ে যে হেল্প করছে। আর তারপর মায়ে এমন একটা আগের মতন কথা কাটাকাটি করে না, তারপর ভালোই চলতেছে।
তোমার কি হলো? তোমার তো টেস্ট পরীক্ষা দেওয়া হলো না?
হ্যাঁ
জেএসসি এর। তুমি সেখানে কি বাদ পড়ে গেলা?
হ্যাঁ বাদ পড়ছি, কারণ এক পরীক্ষা দিছি আর লাস্টের একটা দিছি, দুইটাই টিকছি, তারপরও বাদ, কারণ আমগোবিসের সব মানে অনেকজন বাদ পড়ছে আর কি, এর মধ্যে আমিও বাতিল করছি। আর আমার পরীক্ষাটা আর কি দিতে পারিনি, আমার ভাই জিএসসি পরীক্ষা দিছে দিয়া পাশ করছে, বেরকা 9 নিয়ে উঠছে।
তুমি?
আর আমি ছোট ভাই 9 পড়বো, আমি 8 পড়বো, এর লিগে আর আমি পড়িনি।
তুমি পড়াশোনাই করনি মানে পড়াশোনা ছেড়ে দিলে?
হ্যাঁ।
তোর ফ্যামিলি থেকে কি বললো?
ফ্যামিলি থেকে বলতেছে যে আমার দাদাজিটা বললাম যে আমার আবু হেল্প করছে চুরানলে, আর আবুর মামা আর কি লাগে, ওনার বলছে যে ওর আর কি আর কয়দিন হলে পাসপোর্টটা কইরা আর কি চেয়ারম্যানের মানে বয়সটা বাড়া ওর পাসপোর্ট কইরা ওর বাইরে পাঠাই দিয়ে ওই দেশে থাকলে খারাপ হয়ে যাব।
আচ্ছা তোমার লেখাপড়াটা বন্ধ হলো কবে?
লেখাপড়া বন্ধ হয়েছে 2015 সালে।
এখন 2016 সালের অক্টোবর মাস চলছে, তুমি প্রায় 1 বছর যাবত লেখাপড়া থেকে দূরে আছো। তোমার ওই বন্ধুদের সাথে সম্পর্ক আছে যে বন্ধুদের সাথে ক্লাসে সম্পর্ক হলো?
ওরা তো আর পড়ে না,
ওরাও পড়াশোনা করে না,
ওদের একটা নিজের নিজের দোকান আছে, একজন একদিকে এসে বাইরে যেতেছে কেউ।
তুমি যে মেয়েটাকে পছন্দ করতা যে যার জন্য গিফট পাঠালে তার কি অবস্থা?
আমি ওই সবে আর যাই না ওদিকে, কারণ ওই বলছে যে ওই দিনের আগে কেউ লাইক করতো না বা যেটি আর কি বললো যে ওই ওই আর জুই লাগাইতে চায় না, কারণ ওই তো জানে আমার শুনছে আমার বিষয় সবগুলা কাহিনী আমি এমনি বলছি। তারপর আর এতটা কথাবার্তি হয় না, বন্ধুত্ব আছে, বন্ধুত্বই থাকে।
তোমার এখন দিন কিভাবে কাটে?
এই মোবাইল গেম খেললি
সারাদিন দিয়ে? মোবাইল গেম খেলো, যেটা আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে মঞ্জুর তোমার সম্পর্কে পরিচয় দিচ্ছিল। এবং তোমার মোবাইলে ফ্রেন্ডের সংখ্যা, মানে তোমার ফেসবুকে ফ্রেন্ডের সংখ্যা হচ্ছে 2600, তোমার বয়স 17 বছর, তোমার ফেসবুকে ফ্রেন্ডের সংখ্যা হচ্ছে 2600, আর তুমি মোবাইলে সারাদিন বসে বসে গেম খেলো, হাত খরচটা কে দেয়?
বাবা। মাঝে মাঝে টুকটাক এটা কাজ করি তো।
কি কাজ করো?
যেমন একজনের ঘর ওয়ালিং করবো, ওর লগে থাকে এটা এটা আগ্গো বেচা দিই।
এটা কি বাবার সাথে থেকে?
না না।
তাহলে ওয়েল্ডিং এর কাজ করো, ইলেকট্রিসিটির কাজ করো?
হ্যাঁ শিখি। আবার বলছিল যে ওয়ার্কশপের কামে নাকি লাগলে শিখলে, গেছিলাম 2-3 দিন বন্ধুর সাথে, আর ভাল লাগে না, খারাপ লাগে, কারণ আজেরা গুইরা ইউএসএ ভাল লাগে না, আর এই কাজে খাটনি বেশি লাগে দিকে, আর ওই কাজেও যাই না।
তুমি একটা জিনিস চিন্তা করতে পারো যে তোমার সাথে যারা বন্ধু আছে বা তোমার ছোট ভাই, এরা লেখাপড়া শিখে অনেক দূরে গিয়ে যাবে। তোমার মাত্র 1 বছরের গ্যাপ হয়েছে, তোমার হাতে এখনো সময় আছে। তোমরা এক সময় ম্যাট্রিক পাশ করবে, মানে এসএসসি পাশ করবে, এইচএসসি পাশ করবে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, ওদের জীবনের সাথে তোমার জীবনের আকাশ পাতাল পার্থক্য হবে। তুমি তো আমাদের অনুষ্ঠান শোনো, শোনো না?
হ্যাঁ।
এই অনুষ্ঠানে ধরনের অতিথিরা আসে, তো এটা বুঝতে পারো যে তুমি একবারে নিশ্চিত একটা অন্ধকার ভবিষ্যতের দিকে যাচ্ছ
লেখাপড়া ছেড়ে। জানি কিন্তু আমার বর্তমান চ্যানেল, কারণ আমার ভাই আর আমার এক্সট্রা নলেজ বেশি, কিন্তু পড়ালেখার দিক দিয়ে আমার একেবারে কাঁচা।
কেন তুমি কাঁচা হলো? তোমার কি মনে হয় কিভাবে, তোমাকে কি রকম পরিবেশ?
আমার যেমন পড়ালেখা অনেক, যেমন পড়ি পড়ি হঠাৎ করে যেটা আমি জিগাই বইটা মনে করতে পারি না।
আচ্ছা, তারপরে কি, মানে কিভাবে পড়লে তোমার মনে থাকতো? তোমার কি মনে হয় যে টিচারটা কেমন হলে ভালো হতো, কিংবা পরিবারের যারা তোমাকে পড়াশোনা নিয়ে যে এক ধরনের গালমন্দ করে তাদের আচরণ কি, মানে কিরকম হলে তুমি পড়াশোনাটাকে এনজয় করতা, মজা লাগতো?
আমার যে টিম পড়ি এই টিমে আমার বাইরের দিকে খেয়াল থাকে, আমার পড়ার দিকে কোনো
পড়াশোনায় মজা পাও না? কোনো
মজা পাই না,
পুরো সময়টাতে কখনো মজা পাওনি। কোনো টিচার কি তোমার ভালো লাগেনি?
লাগছে তো, অনেক টিচারের সাথে ইত্রামিনি ফাইজলামিনি করতাম, টিচারের যে আমি যে টিচারের কাছে কোচিং করতাম, ওই এই টিচারের কাছে মানে যাইতাম, বড়লা করতাম, মায়েরও একসাথে কোচিং করতাম, ওই সময় মজা লাগতো।
মানে মেয়েরা একসাথে কোচিং করতো বলে মজা লাগতো নাকি অন্য অন্য কোনো কারণে?
মেয়েরা একসাথে কোচিং করতো, সবাই স্যারের আসার আগে আমরা আরেক বেশ ছুটি দেওয়ার আগে সাথে মজা মজা করতাম, এই সময়টাই মজা লাগতো।
কোচিং এর যে টিচার ছিল উনি কেমন বোঝাতো, ভালো করে বোঝাতো?
হ্যাঁ, ভালো করে বোঝাতো। আর স্কুলে গেলে পড়াইতে মজা লাগতো, পড়তে মন লাগতো।
কেন, টিচার কি গালমন্দ করতো, মারধর করতো?
না, মানে লগের বন্ধু যারা ওরা মানে পড়াই বেশি, আর স্কুলে আর কি বড় না পারলে একটু মারতো। আগেতেই নিয়োগ করতাম যে এই স্যারের ক্লাস করতাম না, এই স্যারের ক্লাসে ঢুকমো, এই স্যারের ক্লাস করতাম না, এমন ছিল আর কি।
কোন কোন স্যারকে বাদ দিতা?
অনেক স্যারেরই বাদ দিতাম।
কেন বাদ দিতা?
কারণ ওই স্যারের মায়ের ভারী খুব
ব্যথা লাগতো এই কারণে। আর কোন কোন টিচারের ক্লাস করতো, যাদের ক্লাস করতো তারা কেমন ছিল আচরণ?
তাদের আচরণ ভদ্র ছিল, তারা মানে বুঝাইতো কিন্তু মারতো না। আর যাদের সাথে মানে ইত্রামিনি করে যেত, স্যারেদের ইত্রামিনি করে খেপাইতাম, এই স্যারের টিচার ক্লাস করতে ভালো লাগতো,
যাদেরকে খেপাতা তাদের ক্লাস করতে ভালো লাগতো। কি করবা তুমি, তোমার ভবিষ্যৎ কোনো চিন্তা আছে? এই সময়টাতে ভবিষ্যৎ চিন্তাটা আসলে খুব বেশি আসেও না আমাদের সামাজিকতার জায়গাটা থেকে, একটা ছেলের মধ্যে ওই ধরনের এমিং লাইফ ঢুকেও না আমরা যত স্টাডি করে যেটা পেয়েছি। তোমার কোনো ভবিষ্যৎ লক্ষ্য আছে যে এইটা করবো আমি বড় হয়ে, এটা হবো ওটা হবো?
হ্যাঁ, আমি চিন্তা করছি যে বাইরে যাওয়া।
ধরো তুমি বিদেশ যাওয়ার একটা প্ল্যান করে আছো, বাইরে গিয়ে কাজ করবা, সেটা তোমার হলো না বাইরে যাওয়া, তাহলে কি করবা? থাকে না একটা যে নাও তো হতে পারে বাইরে যাওয়া?
হ্যাঁ, নিজে একটা দোকান দিয়া।
নিজে একটা দোকান দিবা? কিসের দোকান দিবা?
যেমন এক্সিলোড, এমবি কার্ড,
এইসব, এক্সিলোড, বিকাশ, এসবের দোকান দিবা? এটা করে সারা জীবন কাটাবা?
এটা কি করে সারা জীবন কাটানো যায়?
তাহলে তুমি তোমার আর্থিক ইনকাম কিভাবে বাড়বে? তোমার ভাই একসময় লেখাপড়া করে অনেক বড় বড় থাকবে, তাদের যে লাইফ স্টাইল হবে সেটা অনেক বেশি সুন্দর হবে তোমার থেকে। তুমি পয়সারও হবে ঠিক মতো, অনেক সময় বিপদে পড়লে চিকিৎসাও করাতে পারবে না, তখন কেমন লাগবে?
তখন কি খারাপ লাগবো?
তুমি এটা জেনে শুনে এটা মেনে নিচ্ছ? তোমাকে এগুলো কেউ বুঝিয়েছে, পরিবারের কোন সদস্য ঠান্ডা মাথায় ধরে সুন্দর করে বলা এরকম?
অনেক বুঝেছি, কিন্তু পড়ালেখাটা আমার মাথা ঢুকে নেই, আমার পিছিয়ে অনেক টাকা নষ্ট করছে। আমি 3-4 টিচারের কাছে পর্যন্ত পড়ছি।
শুধু টিচারের কাছে পড়লেই যে তোমার পড়াশোনা হবে কে বলেছে?
এইটি তো, অনেক সময় বেশিরভাগ সময় পড়ার দিকে বয় তো, কিন্তু আমার মানে কোন সময় বাইরে যাবো, ইতরামিনি করবো, ফাইজলামিনি করবো, কার কাছে কি আছে বাইরা খামু, এইসবের আর কি দেন থাকতো।
তো ক্লাসে তোমারই মতো একজন, সে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, তুমি পাশই করতেছো না, তোমার মন খারাপ হতো না এইসব নিয়ে?
হ্যাঁ, মন তো খারাপ হতো।
তো মন খারাপ হলে নিশ্চয়ই তোমার মধ্যে এরকম আগ্রহ ছিল, কিন্তু সামহাও তোমার ভালো লাগতো না ক্লাসে। তোমার বাবা মা এখন কি বলে, তুমি যে 1 বছর যাবৎ বসে আছো?
বাবা মা আর কি আব্বু বলতেছে যে তোরা একটা ভালো জিন্স কোম্পানির ওই জায়গায় লাগাই দেই, বাইরে ওই জায়গা থেকে শিখ, 5-12 হাজার টাকা বেতন দিব। আব্বুরা একজন বন্ধু মানে আর কি ওই আর কি বিদেশ সাপ্লাই হয় আর কি জিন্স কোম্পানির প্রিন্ট
গার্মেন্টস এর কাজ,
তারপর ওই জায়গায় তোর শিখতে বাইরে ওই ভালো টাকা ইনকাম আছে আর কি, এটা বলতেছে আব্বু। ওই কয়দিন পরে আমি এই যে কতদিন আগে বলছে আর কি, মানে যেটা পাসপোর্ট করতে তো 18 নিচে ধার করা যায় না, বুঝছি, আর কয়দিন তুই কাজটা কর, বাইরে গেলে তোর ভালো টাকা।
আচ্ছা, তো তুমি এখন ওই ধরনের কাজের দিকে যাচ্ছ?
আমার নিয়ত আছে ওই আব্বু যেটা বলছে এটি।
দেশের বাইরে পাঠাতে গেলে যে টাকা লাগবে সেই টাকা কি তোমার ফ্যামিলি দেওয়ার সামর্থ্য আছে?
হ্যাঁ অবশ্যই।
কি করে তোমার ফ্যামিলির অর্থ ইনকাম কিভাবে মানে কিভাবে আসবে? তোমার বাবা কি করে?
আব্বু মানে বললাম তো সিন্ডিকেটে যেটা জায়গা জমি
ওই কাজটা করে।
হ্যাঁ,
তোমাদের ওই অর্থ আছে, তোমরা চাইলে এখন দেশের বাইরে যেতে পারো। কোন দেশে যাবার নিয়ত করেছো? কোন দেশে যাওয়ার?
ফার্স্টে তো বসে ছোটখাটো রাষ্ট্রে যাবো, সাহস আর কি, সাহস যেটা বলে সাহস লাগে না একটা বাইরে গেলে থাকা।
তোমার বয়স মাত্র 17 বছর, তোমাকে এখন পাঠানো যাবে? তোমাকে তো তুমি তো চাইল্ড লেবারের পর্যায়ে করে যাবা।
মানে আর কি আমার গ্রামের লোক বলতেছে যে ছোটর আগে গেলে অনেক আদর করে,
ছোটরা গেলে অনেক আদর করে। তোমাদের গ্রামে এরকম গেছে?
হ্যাঁ আমাদের গ্রামে গেছে, আমার তো ছোট পর্যন্ত গেছে, ক্লাস 6 পর্যন্ত গেছে।
এরকম ছোট গেলে আদর করে অনেক, এটা তো নিয়ম নাই। তুমি নিয়ম ছাড়া গেলে যদি কোনো বিপদে পড়ো?
মানে জন্ম নিবন্ধনের কার্ডটা বয়সটা বাড়ায় আর কি।
বয়স বাড়ানো হয়েছে তোমার?
না।
তুমি যে রাগারাগি আচরণ করে আজকে এই অবস্থায় এসছো, বা তোমার মধ্যে যে এই যে রাগ রাগের প্রবণতাটা, এটা কি কারণে হয়েছে বুঝতে পারো? তুমি যে এত রাগি বা তুমি যে ধরনের ড্রপ আউট হয়ে গেলা স্কুল থেকে, পড়াশোনায় পারলা না ঠিক মতো করতে, ইচ্ছাও করে না, এটা কেন হয়েছে তুমি নিজে বুঝতে পারো?
ছোট থেকেই মানে খারাপ বন্ধুদের সাথে চলার কারণে হয়েছে।
খারাপ বন্ধুদের সাথে চলাফেরার কারণে? আর এছাড়া বাবা মায়ের কোন আচরণ কি তোমার মধ্যে?
বাবা মার ঝগড়া, মানে যেই ঝগড়া ঝাটি করতো এটা আমার ভাল লাগতো না, মাথা জিত লাগতো, এক সময় আমি করতে পারি যেতাম গা।
এরকম বের হয়ে গেছো তুমি?
হ্যাঁ।
কয়দিন বাইরে থেকেছো?
মানে যেটা আমি বুঝতাম যে মারতো না বুতো, মানে টকা থাকুই যে এটা আমি অনেকদিন বাইরে ঘর থেকে মানে বের হয়ে যেতাম।
বের হয়ে গিয়ে
বসে থাকতাম, বলতাম যে কাজে শেষ হলে আমার ফোন দিয়ে আমি আসবো, মুখে বললে আর কি সরম দিতাম আর কি বাবা মারে, যে কাজা ঝগড়া ওরা মানে অনেকদিন পর পরই, এক সপ্তাহ পর পরই যে তোকাতুকি লাগে লেগে বলতাম, যাতে তারপর যাতে বুঝে যে পোলাপাইন সরম দিতে আছে, তারপর কাজা ঝগড়া লাগে।
বাবা মাকে বলতাম না যে তোমরা ঝগড়াঝড়ি করো না?
বলতাম তো অনেক।
তোমরা নিজেরা ভাই বোনদের মধ্যে বিষয়গুলো শেয়ার করতা যে আব্বা আমার এই ঝামেলাগুলো ভাল লাগে না, এরকম কোনো কিছু?
হ্যাঁ।
তোমার ছোট ভাই বা তোমার?
হ্যাঁ বলতো তো, ওই ভাই তার থাকতে আমি না, আমরা বলতাম মাঝে মাঝে তোমার লোকের কিন্তু জাম গো এইসবের, এই যেটা বলতাম এটা আমি চুপ হয়ে যাই।
তোমাদের মধ্যে কি কোনো ধরনের কিছু মনে হতো যে এখানে আসলে মারি দোষ বেশি বা বাবার দোষ বেশি, এরকম জিনিস কি আসতো নাকি দুজন কি একই রকম ভাবে পছন্দ করো?
দোষ তো বেশি বাবার, কারণ একজন মানুষ মানে মায়ের খাইলে তো বলতেই পারে, জন্য আরেকজন মারলে একজন মারবো আরেকজন মুখে বলবো এটা স্বাভাবিক বলতে পারে, কিন্তু বাবা মারতো এই বাবার দোষটাই বেশি, কিন্তু মারে বুঝাইতাম যে মা তুমি তো বাবার সাথে জীবনও পারবা না, তুমি একটু মুখে মুখে তোকাতুকি না করলে বড় কার্য হয় না, মায়ের বুঝতে যেত না, মায়ের কি একটু বেশি আব্বুর সাথে কথা বলতো মানে পেনাপেনি বেশি করতো।
তোমার আব্বাম্মার মধ্যে রাগটা এরকম ঝগড়াঝাটি হলে সাধারণত কয়দিন তারা এরকম থাকতো, কথাবার্তা বলতো না, মিশতো না, এরকম কতদিন থাকতো?
2-3 দিন কথা বলতো।
ওই সময়টাতে তোমাদের কেমন লাগতো?
খুব খারাপ লাগতো, আমাদের আব্বুরে ভাত বাইরা খাওয়া লাগতো, আব্বু জিদ্দে ভাত ফলাই দুইটা করতো সেটা করতো রাগারাগি।
ওই সময়টাতে তোমাদের সাথে খারাপ আচরণ করতো বাবা মা দুজনই?
না, বাবা বলতো প্রতীক তোর মার এইটা করতে, আর ওই কি আবার আব্বু মায় বলতো যে প্রতীক তোর বা নিয়ে দি সব আর কি বলতো, দুজনে আর কি কথা বলতো, কিন্তু আমার মাঝে নিয়ে রাখতো যে প্রতীক তুই ক হেডা করতে, প্রতীক তুই ক তোর মার এটা করতে আর কি।
তুমি কি করতে?
করতাম, আমার কর লাগতো।
তুমি কি বলতা যে আব্বা এটা বলছে?
হ্যাঁ আব্বু এটা বলছে, মা আবার আবুরে যে বলতো মা এটা বলতো।
তুমি যখন এই ধরনের আচরণ দেখতো তোমার ফ্যামিলিতে, তোমার যে লাইফ স্টাইল, তোমার যে আচরণ বন্ধু বান্ধবদের সাথে মেশায়, এগুলোর মধ্যে কি কোনো প্রভাব পড়তো?
না।
স্কুলে গিয়ে দেখা গেল তুমিও বন্ধুদের সাথে খারাপ আচরণ করতেছো, তুমিও ঠিক মতো কথাবার্তা বলতেছো না, তুমিও কথায় কথায় রেগে যাচ্ছ, এই ধরনের কোন আচরণ পড়তো?
না, এই ধরনের আমার কখনোই হয় না, আমি কেউ সাথে রাগারাগি হই না অযথা।
আচ্ছা, আর সংসার নিয়ে তোমার আইডিয়া কি? মানে সংসার বলতে তো বুঝো বাবা মা ভাই বোন ছেলে মেয়ে সবকিছু মিলে পরিবার, পরিবার নিয়ে তোমার আইডিয়াটা কি? মানে পরিবার বলতে তুমি কি বুঝো?
আমি যেটুকু
তুমি যা দেখলা তোমার এত তো 17 বছর বয়সে, পরিবার বলতে তুমি কি বুঝো?
আমি যেটুকু বুঝলাম যে পরিবার হয়েছে যে মিলামিশা থাকা, একজন আরেকজনের মানে কষ্টে বুঝা, কষ্ট বুঝা, যে একজন আরেকজনের দুঃখ বুঝা, কিন্তু একজন ঝগড়া লাগলে আরেক একজনের জিদ্দা হলে আরেকজন চুপ হয়ে যাওয়া, এটাই আমি বেটার মনে করি।
তুমি যদি তোমার বাবা মায়ের সুস্থ সম্পর্ক পেতা, সুন্দর একটা সম্পর্ক পেতা, এই যে ঝগড়াঝাটি যেটা করে সেটা যদি না থাকতো, এবং একই সাথে তুমি যদি স্কুলের টিচার যে স্কুলে গিয়ে তোমার পড়তে ভালো লাগে এরকম পরিবেশ পেতা, বা তোমার ওই যে কানে ধরা, হাত দিয়ে যে কানে ধরে দেখা বয়স যে ঠিক আছে কিনা, ওইটা যদি না করা হতো তোমার সাথে ছোটবেলায়, তোমার আজকে কি লেখাপড়া থেকে এই অবস্থা হতো? তোমার কি মনে হয়?
মনে হয় পড়ালেখাতেই থাকতাম।
একটা অনিশ্চিত যাত্রায় হচ্ছে এই ছেলেটি প্রতীক। তার ভবিষ্যৎটা আসলে এমনও হতে পারে যে আরেকটি অপরাধের গল্প, কিংবা এমনও হতে পারে সে নিজেই পরিবার বা সমাজের জন্য বোঝা, কিংবা এমনও হতে পারে সে হয়তো থ্রি ডি, আমরা যেটাকে বলি ডার্টি, ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস, থ্রি ডি জব যেটা দেশের বাইরে গিয়ে করতে হয় সেরকম কোন জব করবে। লেখাপড়া থেকে ও পুরোপুরি ডিটাচড হয়ে গেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওর বয়স 17, ও লেখাপড়া ড্রপ আউট হয়েছে যখনই দেখেছে ওর ছোট ভাই একই ক্লাসে ওর সমান হয়ে গিয়েছে, তখন ওর লেখাপড়ার প্রতি আর কোনো আগ্রহ নেই। আমরা আমাদের পরিবার থেকে, সামাজিকতা জায়গাটা থেকে যদি কোনো সন্তান এই ধরনের হয়, তার প্রতি কোনোভাবেই যেন আমরা নির্দয় আচরণ না করি। মনে রাখতে হবে যে একটা সন্তান যে পরিবেশের মধ্যে বড় হয় সেই পরিবেশই সে অ্যাবজর্ব করে, এবং তাকে সুস্থভাবে বড় করার জন্য কোনোভাবেই হাল ছাড়াটা উচিত নয়। সে যদি একবার না বোঝে তাকে 10 বার বোঝাতে হবে, 10 বার না বুঝলে তাকে 100 বার চেষ্টা করতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, সবাই একই ধরনের মেধা নিয়ে দুনিয়াতে আসে না। কেউ দেখবেন খুব অঙ্কে খুব ভালো, ইংরেজিতে খুব ভালো, কেউ দেখবেন খারাপ। যে হয়তো অঙ্ক ইংরেজিতে খারাপ, সে হয়তো অন্যদিকে ভালো। সুতরাং একটা বিষয় নিয়ে, একজনের ভালো গুণ গুণাবলী নিয়ে আরেকজনকে খোটা দেয়া বা আরেকজনকে ছোট করে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি নিয়ে দুনিয়াতে আসে। সবাই যদি একই রকম হতো তাহলে দুনিয়াটা তো মানে এত বৈচিত্র থাকতো না। হ্যাঁ, সবাই তো সায়েন্টিস্ট হয়ে যেত, সবাই তো আপনার BBA MBA করে, সবাই তো মানে একেবারে ভালো ভালো জব করতো। আসলে ব্যাপারটা তো এরকম না। কেউ হয়তো খুব ভালো একজন কৃষক, কেউ হয়তো খুব ভালো রিক্সাওয়ালা, কেউ হয়তো খুব ভালো বিজনেসম্যান, কেউ হয়তো খুব ভালো সরকারি চাকরিজীবী, কেউ হয়তো কিছুই করে না, খুব ভালো একজন কবি। মানে এই যে ভালোর ব্যাপারটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, কিন্তু সেটাকে আবিষ্কার করাটা খুব জরুরি। আমাদের পরিবারগুলোতে আমরা যেন এই সন্তানদের প্রতি এই জিনিসটাতে একটু হলেও খেয়াল রাখি, অন্তত তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য বাবা মায়ের সুস্থ সম্পর্কটা খুবই জরুরি।
প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদের নিয়মিত একজন সাইকিয়াট্রিস্ট, অনুষ্ঠানটি শুনে মতামত প্রদান করেন, তিনি আজকে প্রতীকের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনে কি বলবেন সেটা আমরা ছোট্ট একটা বিরতির পর আপনাদেরকে জানাবো। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমরা এই মুহূর্তে কথা বলছি আমাদের নিয়মিত একজন সাইকিয়াট্রিস্ট, যিনি অনুষ্ঠান শুনে মতামত প্রদান করেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আপনি তো প্রতীকের ব্যাপারটা শুনলেন, পুরোপুরি পারিবারিক একটা কলেজকে কেন্দ্র করে ওর জীবনের যে দিক নির্দেশনা ছিল সেটা একেবারে স্ম্যাশ হয়ে যাওয়া, লেখাপড়া থেকে ঝরে পড়া, কি বলার আছে আপনার?
যা বলবো তত্ত্ব বলবো অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা, আপনাদেরকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আমাদের উপস্থিত প্রচুর অল্প বয়স 17 বছর, সেই থেকে মাত্র এখানে লক্ষণীয় অংশ বেশি অন্যদিকে যায়নি, আজকে এখানে তেমন কোনো অপরাধের কাহিনী নেই। আমরা অনুষ্ঠানে সাধারণত জানি যে খুব অপরাধ করে এরকম লোক এসে তার সংশ্লেষণ করে, এখানে প্রতিটা তেমন কোন অপরাধের কাহিনী নেই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে তার জীবন প্রতিটা বন্ধ হয়ে গিয়েছে তার পরিবারের কারণে, তার মা বাবার সঙ্গে পরস্পরের যে কারণে তাদের লাগাতার দেখা পাওয়া মা বাবা আদর করতো, কিন্তু মাও তাদের ডাক্তার নেই, মাও কিন্তু দেখার দিকে কথা বলা মানে ছাড় না দেওয়া। স্বামী স্ত্রী দুজনের কারণে মানে আপোষ স্বামীতা বা সমঝোতা করার কোনো প্রত্যয় আছে না, যিনি যত পারে ততই দরকার করছে ততই যোগ্য করছে। লক্ষণীয় ব্যাপার যারা ঝগড়াঘাটি বিক্রি করে, কিন্তু ওই যে ছেলে সন্তানের জন্য মা বা অন্যান্য কারণে সামাজিক এবং আইনগত নৈতিক কারণে তারা তার সঙ্গে সংসার করতে চায়। তারা মেনে চলে গিয়েছিল, কিন্তু প্রত্যেকের মা বা তার মা বাবাকে বুঝে বা বাইদেরকে বুঝে যে না এটা ঠিক করে নাই, আমার তো সংসার করতে হবে, সে আবার কিন্তু সংসারে ফিরে গেছে। তারা কিন্তু আমরা লক্ষণীয় যে তারা জগ্ঞাজাতিও করতেছে, আবার শেষ পর্যন্ত আবার সংসারও করতেছে, নিজেরা ত্রুটি হচ্ছে না কিন্তু একটা কথা পর্যন্ত সংসার করতেছে। কিন্তু তার ফলশ্রুতিতে ছেলে মেয়েদের কি হচ্ছে, যে এই যে মন অপ্রতিকি, এই যে ওই সময় যা কৃষিতে ক্ষমতায় ছিল, যে ক্ষমতা পরিষ্কার ছিল, এই যে 29 দিন বা 30 দিন যে তা একটা লন্ড বন্ধ অবস্থা ছিল, এই সময় তার পরিষ্কারটা পুরো বাদ হয়ে গেল। তবে সেই শেষ পর্যন্ত কোথায় বলতেছি যে আমাদের সংসারের ভিতরে কত খাটো সামান্য ব্যাপার নিয়ে আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে যজ্ঞাজাতি হবে, কিন্তু যদি কখনো দেখা যায় যে এই যজ্ঞাজাতি অনবরত লাগাতার হতে থাকে, তখন শুধু স্বামী স্ত্রীর ব্যাপার নয়, আত্মীয়স্বজন তো সতর্ক হতে হবে যে না, তারা আসলে এখন আর এটা স্বাভাবিক পর্যায়ে নেই। আমরা মনে করি মানে সাইকিয়াট্রিস্টের কাছে আসা মানে হচ্ছে পাগল হওয়ার পর তারপর আসা, কিন্তু আমরা এই কথাটা জানি না। আমি সবার কাছে এই কথাটা বিনীতভাবে অনুরোধ করে বলতেছি, আপনার সংসারে যদি যখন আপনারা স্বামী স্ত্রীর ভিতরে নিজেদের সমস্যাটা নিজেদের মিটাতে পারতেছেন না, সমঝোতা করতে পারতেছেন না, একজন আরেকজনকে খারাপ জানতেই আছেন, ঠিক এই অবস্থায় আসলে আত্মীয়স্বজন গিয়ে খুব বেশি সমাধান করা হচ্ছে না। তখন আমি বলতেছি উল্টাটা হয়, আত্মীয়স্বজন পক্ষ টানতে গিয়ে আরো সমস্যার জটিলতা দাঁড়ায়। এই সমস্যা কেসে মানুষের রোগ বিশেষজ্ঞের কাছে অথবা কোনো সাইকোলজিস্টের কাছে প্রফেশনাল হেল্প নেওয়া যায়, কাউন্সেলিং নেওয়া যায়, দাম্পত্য সমস্যার জন্য যে এইভাবে চিকিৎসা দিতে হয় এই ধারণাটা বা এই সচেতনতা আমাদের দেশে নেই। আমি সবাই যারা করছেন সবাইকে বলতেছি এবং তাদের মাধ্যমে আরো অন্যদের মাধ্যমে সবাই জানাচ্ছি, সম্পর্কজনিত সমস্যা বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্কজনিত সমস্যা সেটা যদি গণগণ হয়, লাগাতার হয়, অনেকদিন ধরে টিকে থাকে, সেটার জন্য কিন্তু প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট তাদের কাছে যদি যাওয়া হয়, তাহলে এই যে তাদের মারামারির কারণে সন্তানদের উপর যে কি প্রভাব পড়ে খারাপ প্রভাব হবে সেটা কথা থাকতে পারতো, সন্তানদের মানসিক বিকাশ খুব ভালো করে হতে পারতো।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবার আগে বেশ কিছু কমেন্টস আপনারা ফেসবুকে করেছেন সেটা একটু পড়ে শোনাতে চাই। রনি লিখেছে, ভাইয়া মানুষের শৈশবটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সময় যদি সঠিকভাবে পরিবেশ এবং পরিচর্যা না পাওয়া যায় তাহলে সে বিপথে চলে যায়, আজকের গল্পটি সেটাই প্রমাণ করেছে। সুমনা লিখেছে, আমাদের পরিবারগুলো কেন যে সন্তানদের কথা ভাবে না বুঝি না, আসলে মা বাবা হওয়ার জন্য অনেকটা ম্যাচিউরিটির দরকার হয় এবং সেটা না আসলে কারোরই মা বাবা হওয়া উচিত নয়, এতে করে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। রব্বি লিখেছে, ভাইয়া সমাজ থেকে কি সভ্যতা ব্যাপারটা উঠে যাচ্ছে, একটা বড় ধরনের একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি ঠিক জানি না আজকের এই গল্পটি শোনার পরে কেন আপনার ভিতরে এই ধরনের বোধ কাজ করেছে। তারপরও আপনাকে ধন্যবাদ আপনার উপলব্ধির জন্য এবং একসাথে ধন্যবাদ যারা এখানে বিভিন্ন রকমের কমেন্টস লিখেছেন, যারা আজকে প্রতীকের গল্প শুনে সংশোধন হয়েছেন, এরকম অনেক কমেন্টস করেছেন আজকে ফেসবুকে, বেশ কয়েকটি দেখলাম আমরা। বাবা মা তারা অনুষ্ঠানটি শোনার পরে বলেছেন যে গন্ডগোল আর যাই হোক না কেন সন্তানের সামনে করতে চাই না। ওকে প্রিয় শ্রোতা, এরকম কমেন্টস এরকম উপলব্ধি আমাদেরকে আপনি চাইলে আমাদেরকে মেইল করে জানাতে পারেন, চিঠি পাঠিয়ে জানাতে পারেন। যারা এই অনুষ্ঠানে আসতে পারেন না, ছদ্মনাম লিখে নিজের জীবনের ভুলগুলো অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, ঢাকা ট্রেড সেন্টার 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এছাড়া যারা আমাকে মেইল করতে চান আমার পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে মেইল করতে পারেন www.rj-kebria.com অর্থাৎ rjkebria.com। ওকে অনুষ্ঠান শেষ করবার আগে মঞ্জুরের কাছ থেকে আমরা শুনবো কে এই সপ্তাহে আমাদেরকে মেইল পাঠিয়েছে, কি লিখেছে সেই মেইল কিংবা চিঠিতে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি মঈন, আমি খুব স্পিডে সাইকেল চালাতে পছন্দ করি। বেশ কিছুদিন আগে সন্ধ্যার সময় সাইকেল চালাতে চালাতে একটি 8-9 বছরের শিশুকে ধাক্কা মারি এবং সে পড়ে যায়, কিন্তু আমি সাইকেল না থামিয়ে ওখান থেকে পালিয়ে যাই। আমি জানি না শিশুটির কি পরিমাণ ক্ষতি হয়েছিল। আমি ওই ঘটনার জন্য খুবই অনুতপ্ত এবং ক্ষমা চাচ্ছি সবার কাছে।
Tiger Drink presents jaha bolibo shotto bolibo, recharge yourself।
অনেক অনেক ধন্যবাদ যিনি মেইল কিংবা চিঠি পাঠিয়েছেন, আপনার উপলব্ধি লাখো মানুষের উপলব্ধি হোক, একজনের ভুল থেকে হাজারজন শিক্ষা নিক, তাহলেই সমাজ সুন্দর হবে, একটা পরিবার সুন্দর হলে একটা কমিউনিটি সুন্দর হবে, একটা কমিউনিটি সুন্দর হলে একটা সমাজ সুন্দর হবে, একটা সমাজ সুন্দর হলে একটা দেশ সুন্দর হবে। এই স্বপ্ন নিয়ে আজকের মতো শেষ করছি। যাহা বলিব সত্য বলিব থেকে আর জে কিবরিয়া এবং তার টিমের পক্ষ থেকে শুভরাত্রি।